স্বাগতম সবাইকে আমাদের প্রতি গেম উইকের রেগুলার প্রোগ্রাম 92.48 বাই পেনি আমাদের ইস্তা বাংলাদেশ। এবারে আমাদের সিজন 2020/21 এর এপিসোড নাম্বার 16-এ আমরা আজকে নিয়ে এসেছি পেনি আমাদের ইস্তা অফিসিয়াল মেম্বার কৌশিক ভদ্র, ইকার মামুন এবং ওয়াসিফ রহমান। সাথে আছে আমি রুমি মিনহাজ, হোস্ট। সো আজকে আমরা ডিসাইড করব, আজকে আমরা ডিসকাস করব আমাদের লাস্ট ম্যাচ যেটা ওসাসুনার সাথে হয়েছে সেটা নিয়ে, প্লাস আমাদের প্লেয়ারদের কারেন্ট পারফরমেন্স, টিমের সিচুয়েশন, আর আজকে আমাদের যে গুরুত্বপূর্ণ ম্যাচ আছে স্প্যানিশ সুপার কাপের অ্যাথলেটিকো বিলবাওয়ের এগেনস্টে, সেটা নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমেই আমরা তাহলে কথা বলি একদম রিসেন্ট একটা নিয়ে, সেটা হলো জোভিচ ইনসিডেন্ট। যে জিদান কনফারেন্সে বলছে, সে বলছে যে জোভিচ এখন আমাদের সাথে আছে, তো আমি এই ডিল সম্পর্কে জানি না, কিন্তু আবার আজকেই সকালবেলা সে জোভিচ ফ্রাঙ্কফুর্টে গিয়ে জয়েন করছে লোন হিসেবে উইথ নো অপশন টু বাই। সো অ্যাকচুয়ালি এই ব্যাপারটাকে আসলে কিভাবে দেখা উচিত, যে আমাদের হামেস রড্রিগেজ চলে গেছে, বেল চলে গেছে, তার আগে বোরহান মাওরাল চলে গেছে, ব্রাহিমও নাই। তো বেসিক্যালি আই মিন স্কোয়াড ডেপথ এর কথা বললে জিনিসটা আসলে কিরকম দাঁড়াচ্ছে, আমি এটা আসলে জিজ্ঞেস করবো কৌশিক ভদ্রদাকে। বলেন।
জোভিচ থাকতেও স্কোয়াড ডেপথের খুব একটা বেশি ইমপ্রুভমেন্টে কাজে আসে নাই, কারণ যখন বেনজেমা ইনজুরিতে ছিল তখন জোভিচও ইনজুরিতে, তা না হইলে কোয়ারেন্টাইনে, তা না হইলে করোনা আক্রান্ত, মানে যেভাবেই হোক না হোক বেনজেমা যে কদিন না ছিল সে একটা ই নিতে পারে নাই। আর একটা কথা হচ্ছে যে আগের বছরগুলোতে বেনজেমার যে পরিমাণ ইনজুরি রেকর্ড এই তুলনায় কিন্তু এখন সে যথেষ্টই ফিট। একটা টিমের মোটামুটি ভাবে মেইন আক্রমণ ভাগের প্লেয়ার হিসেবে তার যতটা ফিট থাকার দরকার সে মোটামুটি সেরকমই ফিট আছে। আর কোনো সময় যদি বেনজেমা ইঞ্জুরিতে পড়ে বা সাসপেনশন হয় তাহলেও যে জোভিচ চান্স পাইতো এটা মনে হয় না, কারণ অনেক সময় যেটাই করতে হয় যে আমাদের বর্তমান যে ম্যানেজার ওনার অনেক কথাই হচ্ছে গদবাঁধা কথা, হ্যাঁ এইগুলা মনে হয় না উনি মিন করে বলে, জাস্ট একটাই সুবিধা যে প্রেসে কোনো আগুন ঝরানো যে জিনিসটা সেই জিনিসটা উনি অ্যাভয়েড করে, যে কারণে উনি যেসব প্লেয়ারের সম্পর্কেই বলে যে না হি ইজ ইন মাই প্ল্যান, দেখা যায় যে 2-3 মাস পরে তার আবার লোন হয়ে যাচ্ছে, তার ট্রান্সফার হয়ে যাচ্ছে। হ্যাঁ তো এটা আসলে কোন প্ল্যানে সেটাও না। তো জোভিচকে নিয়ে সে এটা অনেকবারই বলছে যে হি হ্যাজ বিন সাইন্ড উইথ মাই ব্লেসিং হ্যান ত্যান, বা হি হ্যাজ বিন অন মাই প্ল্যান, বাট এখন দেখলাম যে লোনে চলে গেল, এখন বলতেছে যে হি হ্যাজ লট টু লার্ন হ্যান ত্যান। এখন এখানে দুইটা ঘটনা হইতে পারে, এক বোর্ড যখন সাইনগুলা করাইছে বা করায় তখন কোচের কনসার্ন নেয় না, যেটার সম্ভাবনা খুবই কম। আর 2 নাম্বার হচ্ছে যে ওই যে স্কোয়াডটা 2016-17-তে ইনহেরিট করছে এরপর থেকে জিদানের খুব বেশি সংখ্যক প্লেয়ারের সাথে তার বনিবনা হয় না, যেগুলা ইনক্লুশন হয় সেগুলোকে আমি কিছুটা এক্সিডেন্টাল বলতে চাই। যেমন পারফরমেন্স ওয়াইজ আমার কখনো মনে হয় না যে মেন্ডি বর্তমানে যে খেলা দেয় বা সে শুরু থেকে যেরকম খেলতেছে এতে সে নিজেকে অটো পিক করতেছে এরকম না, ঘটনাটা অনেকটা এরকম যে মার্সেলোর ফর্মটা এতটাই খারাপ যে মেন্ডির জায়গা মার্সেলোই করে দিচ্ছে। মার্সেলো যদি 2016-17 ফর্মে থাকতো তাহলে কি মেন্ডি এই টিমে চান্স পাইতো, এটা 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার হচ্ছে ভালভার্দেরে টিমে সেট করাটা জিদানের অন্যতম একটা ক্রেডিট এবং রাইটফুলি ক্রেডিট, অন্য কোচরা ভালভার্দেকে আন্ডারমাইন করছে জিদান চান্স দিছে, কিন্তু যখন চান্স দিছে সেই প্রেক্ষাপটে গিয়া দেখেন আমাদের ক্রুজ থেকে শুরু করে সবগুলা প্লেয়ার ইনজুরি ছিল, অর্থাৎ তার আর কোনো চয়েস ছিল না, তারপরে বাকিটা ভালভার্দের পারফরমেন্সই করছে। কিন্তু এই দুইটা অপশন বাদ দিলে 2016-17 যে মিড সিজনের স্কোয়াডটা ছিল এই স্কোয়াডটা ছাড়া জিদান কোন প্লেয়ারটাকে নিজে ইনহেরিট করছে? সুতরাং এখানে জোভিচ হোক বা নতুন সাইনিং মিলিতাও হোক, ব্রাহিম অমুক তমুক হাবিজাবি, একটা প্লেয়ারও কিন্তু ক্লিক করতেছে না, তার মানে সামথিং রং। যদি একজনের ক্ষেত্রে হয়তো বুঝতাম অ্যাটিটিউডের সমস্যা, প্লেয়ার খারাপ, টিমের সাথে সেট করতে পারতেছে না, বাট মেন্ডি ছাড়া আর একটা সাইনিংও কিন্তু এখন পর্যন্ত টিমে ঢুকে নাই। মেন্ডি হ্যাঁ তার ডিফেন্সিভলি সে ভুল, অমুক তমুক, হাবি যাবি, কিন্তু আপনি যদি রেগুলিয়নের সাথে মিলান তাহলে মেন্ডির পারফরমেন্স কিন্তু খুব একটা আহামরি কিছু না। মেন্ডি স্টার্টার, কারণ মার্সেলোর যে অবস্থা এতে মার্সেলো এখন আর রিয়াল মাদ্রিদ কোয়ালিটি প্লেয়ার না, যে কারণে আমার কাছে জোবিচের উত্তরটার সাথে আমি মিলিতাও থেকে শুরু করে সবার উত্তরটা মিলাইতে চাই যে আমাদের ট্রান্সফার স্ট্র্যাটেজির সাথে খুব বড় ধরনের কিছু সমস্যা আছে। আমরা বার্সেলোনাকে ট্রোল করি কিন্তু আমাদের 370 মিলিয়নের প্লেয়ার কিন্তু এখন বেঞ্চে বসে থাকে প্রতিদিন টোটাল। তো সুতরাং কোনো না কোনো জায়গায় সমস্যা আছে। ঠিক আছে, আমি পরবর্তী বক্তার কাছে এই করতে চাই।
আচ্ছা, আমরা মামুন তোমার কাছে যাই, যে অ্যাকচুয়ালি জোভিচের চলে যাওয়ার ব্যাপারটা কিভাবে দেখতেছো? যে লোনে গেল, কোনো বাই অপশন রাখে নাই ফ্রাঙ্কফুর্টের জন্য, সো তার মানে জোভিচ অবভিয়াসলি ব্যাক করতেছে, কিন্তু এখন যে এই বেনজেমার হাতেই পুরোপুরি ব্যাটনটা চলে গেল, এটাতে কি আসলে এটা আসলে টিমের উপর কিরকম ইফেক্ট ফেলবে? বা
ফার্স্ট অফ অল ভাই, আপনি যখন বলছেন আমি আকাশ থেকে পড়ছি, বিকজ আমি এটা জানতাম না। আমি এই যে লাইভে বসে এটা ফার্স্ট শুনলাম, বিকজ মানে যে গেছে
আচ্ছা, না
কখন
না,
হলো এটা
এটা
আজকে
এটা আজকে আজকে নিউজ।
আজকে আমি জানতাম না, এটা একটা শকিং একটা নিউজ। বাট গেছে ভালো হয়েছে, বিকজ ও তো গেম টাইম পাচ্ছিল না, এমনি তো ওর খেলার দরকার আছে। প্লেয়ারের ক্যালিবার যেরকমই হোক সবাই গেম টাইম ডিজার্ভ করে। আর ও যেরকম ভাবে আগের সিজনে স্টার্টার না হোক, এক ম্যাচ দু ম্যাচ পর পর খেলাটা ডিজার্ভ করে, তো লোনে গেছে খেলতে পারবে, এটা ওর জন্য ভালো। বাট ওই যে কৌশিক যে কথাটা বললো, জোভিচ কখনোই আমাদের ইভেন ব্যাকআপ অপশনও ছিল না, কারণ বেনজেমা যখন ইনজুর থাকতো তখন আমরা দেখছি যে ইভেন মারিয়ানোকে নামানো হয়েছে, জোভিচকে মানে খুব কমই দেখছে ওইভাবে চান্স দিয়ে। তো কখনোই ওই আমাদের জন্য কোনো অপশন ছিল না আরকি। তো আমাদের যে অ্যাটাক লাইনের বিশাল ক্ষতি হয়ে যাবে সেরকম না ব্যাপার এক। আর দুই হচ্ছে বেনজেমার যে ইস্যুটা, সেটা হচ্ছে যে ওর বেস্টটাও যদি ও দেয়, ওর কাছে আমরা সত্যি কথা যেটা যে অন্যান্য যে টপ নট স্ট্রাইকার লেভানডস্কির মতো, মানে যারা প্রলিফিক স্কোরার, লেভানডস্কি বলেন বা এখনকার হচ্ছে কি বলে ইংলিশ প্রিমিয়ার লিগে যে এগুয়েরো বা যারা যারা স্কোর করে, আচ্ছা ঠিক আছে ইয়ের জন্য খেলা, এদের মতো স্কোরিং ইয়ে আমরা এটা পাবো না। খুব বেশিও যদি ও ভালো খেলে, ওর লিগে ওই অ্যাট বেস্ট আপনার 20 থেকে 22টা গোল। এটা সব ম্যাচে অনেক অনেক ইম্পর্টেন্ট ম্যাচ দেখা যাবে যে বেনজেমা একা বের করতে পারতেছে না, বের করা বলতে আমি মিন করতেছি স্কোর করতে পারতেছে না। আলটিমেটলি আমাদের স্কোরার কিন্তু গত 2 সিজন ধরে নাই, বেনজেমা ছাড়া আর কেউ নাই। আমরা লাস্ট রোনালদো থাকা অবস্থায় প্রপার মানে একদম 3-4 জন 4-5 জন মিলে গোল স্কোরিং কন্ট্রিবিউশন দেখছি 2016-17 সিজনে। রোনালদো হয়তো লিগে 27-28টা বা 30+ মাইনাস গোল করছিল। তারপরে মোরাটা হচ্ছে আপনার লিগে এরকম প্রায় 15টার মতো গোল করছিল, বেনজেমাও হয়তো 10-এর+ মাইনাস গোল করছে, ইভেন অ্যাসেন্সিও কন্ট্রিবিউটেড। সো স্কোরার যে সংখ্যা একটা কমে গেছে সেটাও না, বাট আমার মনে হয় যে একটা একটা টপ নচ একটা টপ টায়ার একটা টিম মাত্র 2টা সেন্টার ফরওয়ার্ড নিয়ে খেলতেছে, তার মধ্যে একজন চান্স পায় না মারিয়ানো, এটা চিন্তা করার মতো একটা ইস্যু আর কি, কনসার্নিং একটা ইস্যু এই আর কি।
ওকে, সো আমরা আর একজনের কাছে যাই। ওয়াসিফ, তোমার কি মনে হয় যে জোভিচের চলে যাওয়ার, চলে গেল তো আজকে, তো সে ট্রানজিটে ছিল গতকাল থেকে, তার আগে গতকালই ওনার জিদানের প্রেস কনফারেন্স ছিল বা পরশু, জিদান বলছে তাকে এখনো এটা নিয়ে জানানো হয় নাই। তো বেসিক্যালি তাহলে কি দাঁড়ালো যে জিদানের ছাড়াই তাকে লোনে দেয়া হলো এরকম?
এখন অনেক কিছুই হইতে পারে ভাই এই সিচুয়েশনে। কৌশিক দা একটা কথা বললো যে কোচের কনসার্ন ছাড়া আমরা প্লেয়ার সাইন করব বা একটা ক্লাব প্লেয়ার সাইন করবে, এটা হইতে পারে না। এমন আমার মনে হয় না যে জোভিচ হলো জিদানের সাইনিং না, ওকে হয়তো বলা হয়েছে যে জিদানকে মানে স্কাউট করা হয়েছে, সেজন্য আমরা একটা স্ট্রাইকারই স্কাউট করতেছিলাম জোভিচকে। জিদান এখন হয়তো ওর অ্যাগ্রি করছিল ওই সাইনিংটাই, কিন্তু এমন না যে জিদান স্কাউট করছে, স্কাউট করে সাইনিং করছে, কিন্তু তার মানে এই না যে জিদান হলো ওকে খেলাবে না, ওকে চান্স দিবে না, বা ওকে টিমে ইন্টিগ্রেট করবে না। এই দিক থেকে জিদানের ফেলিয়ার আছে যে টিমে ভালো মতো জোভিচকে ইন্টিগ্রেট করতে পারেনি, কারণ আমাদের একটা ব্যাকআপ স্ট্রাইকার দরকার ছিল। একটা বেনজেমা কখনো পুরো সিজন ভালো খেলবে না, 12 মাস ভালো খেলবে না, বেনজেমার অফ ফর্ম যাবে। যেমন লাস্ট সিজনে আমাদের ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত বেনজেমার কোনো ফর্মই ছিল না, কিন্তু আমাদের ওই সময় কি অপশন ছিল বেঞ্চে? হ্যাজার্ড ইনজুর্ড, জোভিচ হলো টিমে ইন্টিগ্রেট হয়নি, সো হঠাৎ করে ওকে একটা ইম্পর্টেন্ট ম্যাচে নামাই দিবেন, কোনো কম্বিনেশন নাই টিমের সাথে। এই দিক থেকে জিদানের ফেলিয়ার, কিন্তু বাকি সাইনিং গুলার দিক থেকে বলা হয় যে জিদান এখন পর্যন্ত কোনো নিউ সাইনিং কে টিমে ইন্টিগ্রেট করতে পারেনি। জিদান আসার পর মানে 5টা সাইনিং হয়েছে, তার মধ্যে একটা হলো মিলিটাও। মিলিটাও যখন সাইনিং হয়েছিল তখন জিদান আসার আগে, কিন্তু এটা অ্যাকচুয়ালি জিদান আসার সম্ভবত 1-1.5 মাস আগে যখন সোলারি ছিল, যখন আমরা তখন হলো উইন্টার মার্কেটে ওর ইয়াটা রিলিজ ক্লজটা অ্যাক্টিভেট করছিলাম। তো আমরা যখন জানি আমরা একটা কোচ চেঞ্জ করবো, সোলারি তো পার্মানেন্ট কখনো অপশন ছিল না, আমরা যখন জানি একটা কোচ চেঞ্জ করব, আমরা একটা ফিউচার প্ল্যানের দিকে যাব, হয়তো নেক্সট সিজনে নতুন কোচ আসবে, তার আগে 55 মিলিয়ন দিয়ে একটা ব্যাকআপ থার্ড বা ফোর্থ সেন্টার ব্যাক কিনা ফার্স্টে কতটা জরুরি ছিল? আমরা ওয়েট করতে পারতাম নতুন কোচ আসবে, নতুন কোচ আসার পর নতুন কোচ আসলে কাকে চাচ্ছে সেন্টার ব্যাক হিসেবে? আমাদের কিন্তু ওই সময় একাডেমিতে হারমোসো নামে একটা প্লেয়ার ছিল, যাকে আমরা 7.5 মিলিয়ন দিয়ে হলো ব্যাক করাইতে পারতাম। এখন হলো অ্যাটলেটিকো মাদ্রিদের এই সিজনের ওয়ান অফ দ্য বেস্ট সেন্টার ব্যাক। এখন আমরা যদি 7.5 মিলিয়ন দিয়ে একটা ব্যাকআপ সেন্টার ব্যাক বা থার্ড ফোর্থ সেন্টার ব্যাক রাখতে পারতাম, যে এখন অ্যাটলেটিকো মাদ্রিদ টিম লিডার, যারা হলো এই সিজন 6টার মতো গোল কনসিড করছে 16-10 লিগ ম্যাচে, কেউ রাখলাম না। আমরা হলো 55 মিলিয়ন দিয়ে একটা প্লেয়ার যে প্রবলি 6 মান্থ ধরে পর্তুগিজ লিগে অনেক ভালো খেলছে, কিন্তু হলো ইউরোপিয়ান কম্পিটিশনে প্রবলি 6 মান্থ ধরে প্রথম ওকে দেখা গেছে, বা রিয়াল মাদ্রিদে সাইন করার আগে মিলিতের নাম মনে হয় না আমাদের খুব বেশি মানুষ জানতো। এটা একটা আননেসেসারি সাইনিং ফার্স্ট অফ অল, কিন্তু 2 নাম্বার হলো যে আননেসেসারি সাইনিং দেখে হলো যে ওকে টিমে ইন্টিগ্রেট করা যাবে না, জিদান ওকে টাইম দিবে না, এটাও কোনো হলো ডাজেন্ট মেক সেন্স। কিন্তু প্রবলেমটা হয়ে যায় কি, আমাদের কোনো জিদানের কাছে লাইসেন্স নেই। মনে করেন এখন ফোমেন একটা কোচ, ওর কাছে লাইসেন্স আছে যে আমি তো 1 বছরই থাকবো বা যে কোনো একটা নির্দিষ্ট টাইম থাকবো, আমি এখন হলো টিমে হলো নিউ প্লেয়ার ইন্টিগ্রেট করতে পারবো, কারণ ওর উপর সিরিয়াসলি ট্রফি প্রেশার কম তুলনামূলক ভাবে রিয়াল মাদ্রিদ যাচ্ছে। বার্সেলোনা বড় টিম, কিন্তু সবাই জানে বার্সেলোনা এখন ট্রানজিশন পিরিয়ড এর দিকে যাচ্ছে, কিন্তু জিদানের উপর প্রেশার, জিদানের উপর প্রেশার এক হলো ট্রফিও আনতে হবে, দুই হলো প্লেয়ার ইন্টিগ্রেট করতে হবে। তো একটা বড় ক্লাবের কোচের জন্য দুইটা একসাথে সাইমেলটেনিয়াসলি কন্টিনিউ করা টাফ। জিদানের উপর যদি, যেমন সোলারির উপর কিন্তু কোনো প্রেশার ছিল না, সোলারি যে সময় আছে লোপে দেখি স্যাক হয়েছে, সোলারি জানে ওর কোনো ফিউচার নেই, যদিও আমরা 3 বছর বা সামথিং বছরের কন্ট্রাক্ট দিছিলাম, সোলারির উপর কোনো প্রেশার নেই, সোলারি জানে যে আমার নির্দিষ্ট একটা টাইম আছে যে এটা আমি করতে পারবো, কোম্যান জানে আমি এটা করতে পারবো, কিন্তু জিদানের উপর এক্সপেকটেশন আছে, জিদানের উপর বোর্ডের প্রেশার আছে যে আমাকে ট্রফি ডেলিভার করতে হবে। এখন যদি বোর্ড ওকে, আমরা দুইটা জিনিস সাইমেলটেনিয়াসলি করা টাফ হয়ে যায়। তারপরে হলো আরেকটা সাইনিং ছিল আমাদের ওই টাইমে রড্রিগো, রড্রিগো কিন্তু বলা যায় মোটামুটি স্টার্টারই ছিল যতদিন খেলছে এই সিজনে। এই সিজনে লেফটে খেলছে, রাইটে খেলছে প্রথমে, তারপরে সবার ফ্যানদের ডিমান্ড ছিল যে লেফটে খেলবে, লেফটে রড্রিগো বেস্ট। ইনজুর্ড হওয়ার 3-4টা ম্যাচ আগে রড্রিগো লেফটে খেলছে, রড্রিগো ওয়াজ লুকিং ভেরি গুড ফর আস। 2 নাম্বার সাইনিং গেল। 3 নাম্বার সাইনিং ছিল আমাদের ওই সময় হ্যাজার্ড। এখানে জিদানের কতটুকু ফল্ট এটা আমরা সবাই জানি, যে জিদানের এখানে কোনো ফল্ট ছিল না, বলতে গেলে হলো পুরাটাই ছিল হলো লাক আর হ্যাজার্ড এর কিছু আনপ্রফেশনালিজম। 4 নাম্বার সাইনিং ছিল মেন্ডি। ভাই বললেন যে 2016-17 সালের মার্সেলো যদি ফর্মে থাকতো তাহলে মেন্ডি এই টিমে চান্স পাইতো না। 2016-17 সালের মার্সেলোর সামনে দুনিয়ার কোনো ফুটবলারই চান্স পাইতো না আসলে। তো মেন্ডি, মার্সেলো ছিল দেখে মেন্ডি চান্স পাবে না, বা মার্সেলো ফর্মে থাকলে মেন্ডিকে ইন্ডিকেট করতো না, মার্সেলো ফর্মে থাকলে মেন্ডি, মার্সেলো যদি 2016-17 ফর্মে থাকতো মেন্ডির দরকারই ছিল না। মেন্ডিকে কিনা হয়েছে ওই কারণে যে মার্সেলো 2016-17 ফর্মে নাই, আমরা একটা ডিফেন্সিভ অ্যাপ্রোচ এর দিকে যাবো লিগ জিতার জন্য, ডিফেন্সিভ একটা ফুল ব্যাক রাখবো লিগ জিতার জন্য। অ্যান্ড ওইটা কিন্তু লিগ জিতাতে আমাদের সবচেয়ে বড় মানে সাইনিং, মানে একটা সাইনিং যেটা ক্লিক করছে লিগ জিতাতে ওইটাই, আর লিগ জিতাতে অন্যতম ইম্পর্টেন্ট সাইনিং ছিল। আর আর হলো 5 নাম্বার সাইনিং ছিল রেইনার জেসুস, যে এখন ডর্টমুন্ডে আছে, লোনে আছে। যে প্লেয়ার ডর্টমুন্ডে জিওভানি রেইনার একজন আমেরিকানকে বেঞ্চ করতে পারে না এই পর্যন্ত, বা ডর্টমুন্ড স্পেশালি হলো ওদের প্লেয়ারকে খেলাবে, যাই হোক ডর্টমুন্ডে এই পর্যন্ত ব্রেক ইন করতে পারেনি, ডর্টমুন্ডে হলো 60 বা 65 মিনিট চান্স পাইছে। আমরা কিভাবে এক্সপেক্ট করতে পারি যে জিদান এখন ওকে নিয়ে রিয়াল মাদ্রিদের টিমে খেলাবে, ইন্টিগ্রেট করাবে, ট্রফির দিকে যাবে? তো বেসিক্যালি জিদানের ফল্ট আছে, কিন্তু আমাদের ম্যানেজমেন্টের ফল্টও হিউজ আছে। এখন ইয়োভিচের বিষয়টা আমি দুইটাই দেখবো, ইয়োভিচের লাক সামোয়াট, ইয়োভিচের প্রফেশনালিজম সামোয়াট, হলো জিদানের হলো টেন্ডেন্সি নট টু ইউজ ইয়োভিচ, বিকজ এই সিজনে আমরা যত ইয়োভিচকে না ইউজ করি একটা টাইম আসবে এই শিডিউলে যখন আমাদের একটা ব্যাকআপ স্ট্রাইকার লাগবে। এখন সুপার কুপার ম্যাচ আছে সামনে, হয়তো বার্সেলোনার সাথে ম্যাচ করতে পারে যদি আমরা জিতি, তারপরে হলো লিগে হলো টাইট শিডিউল আছে, আটালান্টার সাথে ম্যাচ আছে, এত টাইট শিডিউলের মধ্যে বেনজেমা একটা না খেলে যাবে, ফর্ম মেনটেন করবে, ইনজুর্ড হবে না, এটা টাফ। এখন মনে করেন আটালান্টার সাথে ম্যাচ আছে, আটালান্টার সাথে ম্যাচের আগে বেনজেমা ইনজুর্ড হয়ে গেল, আমাদের বেঞ্চে কে, কেউ নাই, আমাদের রেডি আছে কোনো ব্যাকআপ স্ট্রাইকার নাই। সো দুই দিকেরই ফল, কিন্তু সাফার করবে আলটিমেটলি রিয়াল মাদ্রিদ।
ভাই, আমার আমার একটা ছোট প্রশ্নের উত্তর দেন। সেটা হইতেছে গিয়া যে, ঠিক আছে মানলাম ফল্ট নাই, টানা 19 ম্যাচে এসেনশিওরে খেলানোর উল্টা দিকে আপনার জোবিচরে কি আপনি 19 মিনিট টানা সময় দিছে আপনার কোচ বা আমাদের কোচ, এটা নিয়ে কার ফল্ট
দুইটা ম্যাচ পর পর স্টার্ট করছে, দুইটা ম্যাচ পর
করছে?
পর স্টার্ট
এরপর
করছে ভাই। তারপরে হলো
এরপর
যখন
গত 6 ম্যাচে,
দুইটা
মানে
ম্যাচ পর পর
গত
স্টার্ট,
সে সে ফিট থাকার পর্যায়ে গত 3 মাসের মধ্যে সে কখন টানা 20 মিনিট করে সময় পাইছে?
এটা তো বলতেছি ভাই দুজনেরই ফল্ট আছে। জিদান হলো একটা প্লেয়ার রেডি করতে পারেনি ব্যাকআপের জন্য, কারণ আমাদের এমনিতে ফরওয়ার্ড লাইনে কোনো অপশন নেই, ফরওয়ার্ড লাইনে হলো হ্যাজার্ড ইনজুরি থাকে সবসময়, আমাদের গোল স্কোরার বলতে গেলে শুধু বেনজেমা। তো জিদানের ফল্ট যে জিদান যেটা অপশন আছে সেটার মধ্যে থেকে একটা ব্যাকআপ রেডি রাখতে পারিনি যখন হলো বেনজেমা ইয়াতে যাবে, অফ ফর্মে যাবে। কিন্তু আমাদের ম্যানেজমেন্টের ফল যে আমরা হলো মনে হয় না 2016-17 মানে আমাদের লাইফ টাইমে কখনো এরকম টুথলেস হলো রিয়াল মাদ্রিদ অ্যাটাক দেখছি। আমাদের 2016-17 রোনাল্ডো বেনজেমা বেল ছিল, ওই সময় আমাদের ফ্যানদের আগ্রহ ছিল যে বেল অফ ফর্মে যাচ্ছে, আমরা বেলকে রিপ্লেস করব। উল্টা রিয়াল মাদ্রিদে কি হয়েছে, বেল থেকে গেছে, রোনাল্ডো চলে গেছে, আমাদের যেখানে আরেকটা স্কোরার থাকার কথা, আনার কথা ছিল, আমাদের হলো সবচেয়ে হলো বড় স্কোরার চলে গেছে, আমরা এখনো ওই বড় স্কোরারকে রিপ্লেস করি নাই যাকে দ্বারা রিপ্লেস করছি, তার কোনো ফর্ম নাই, ইনজুরি সমস্যা, বেল চলে গেছে, বেলের কোনো রিপ্লেসমেন্ট নাই, বেনজেমা এখন পর্যন্ত টিকে আছে। তো শুধু যে কোচের ফল্ট এইটা বলে লাভ নেই, কারণ আমাদের অ্যাভেলেবেল অপশনও নাই, আর কোচ হলো ওই অ্যাভেলেবেল অপশন থেকে একটা ব্যাকআপ রেডি করতে পারিনি, ওইটা ওনার ফল্ট।
ওকে, সো আচ্ছা, ওয়াসিফ মাঝখানে মিলিতাওয়ের ব্যাপারে বলছে যে মিলিতাওয়ের ট্রান্সফার, তো আমি কৌশিক ভদ্রদার কাছে যাই যে একটা রিউমার আছে যে মিলিতাও স্পার্সে চলে যেতে পারে টটেনাম, সো সেটাও লোন। এখন টটেনামও নাকি কন্ট্যাক্ট করতেছে রিয়ালের সাথে এই লোন ডিলের ব্যাপারে, সো
আচ্ছা,
এখন
তো ওইটা আমি
সেটা
একটু
হয়ে
বলি যে
আসলে কি দাঁড়ান।
মিলিতাওকে যে ওয়াসিফ ভাই একবারে বলে দিলেন যে আননেসেসারি সাইনিং, আসলে তখন আমাদের একটা সেন্টার ব্যাক দরকার ছিল, কারণ জেসাস ভালেজো ফোর্থ সেন্টার ব্যাক হিসেবে খুব ইঞ্জুরি প্রোন ছিল, এবং নাচো এখন গত 2 মাস যাবৎ যেরকম খেলতেছে, যখন সাইন করা হয়েছে তখন নাচো তার 10 ভাগের 1 ভাগও খেলতে পারতেছিল না। তো রিয়াল মাদ্রিদে আসলে তখন রামোস ভারানের সাথে আরেকজন দরকার ছিল, অ্যাভেলেবল অপশন ছিল দুইটা, এক হচ্ছে ওই যে ইয়াতে যে গেল, জুভেন্টাসে যে
মারিও
গেল,
আলোনসো,
না না
ইয়া
জুভেন্টাসে
ডিলিট
যে গেল আয়াক্স থেকে
ডিলিট
ডিলিট, আর
ডিলিট
হচ্ছে ও, হ্যাঁ, তো ডিলিট প্রায় 70 মিলিয়ন প্রাইস, এবং তার তো মূলত ফ্লার্টিং চলতেছিল বার্সার সাথে, আর আয়াক্স প্রোডাক্টদের সাথে তাদের একটা ভালোই থাকে, এবং আয়াক্সের থেকে কিন্তু রিয়ালের নেগোসিয়েশন করাটা খুব টাফ, ওরা বার্সার সাথে যতটা সহজে নেগোসিয়েট করে রিয়ালের সাথে এতটা সহজে কখনোই নেগোসিয়েট করে না। তো সেই জায়গার মধ্যে মারিও হারমোসোরে রিয়াল নিল না। মারিও হারমোসোর ঘটনা জিদান আসার পরের ঘটনা, যখন 7.5 মিলিয়নে তাদের তার ক্লসটা ছিল, একটিভ করতে পারতো টানা 2 সিজন, তো
আমাদের
ওইটার
তখন তো হলো মিলিতাও
সিচুয়েশন,
ছিল, আমাদের তো তখন 4টা সেন্টার ব্যাক ছিল,
হ্যাঁ
তখন
সেটাই,
আরেকটা সেন্টার ব্যাক আনার তো তখন না।
তখন একটা ই না, কিন্তু মিলিতাওয়ের সাইনিং এর সময় মারিওয়ানোর ওই যে হারমোসোর 7.5 মিলিয়ন তখন অপশন অ্যাভেলেবল ছিল না। তো সাও পাওলোতে যখন সে উঠলো তখন সে ছিল সিডিএম প্রথম, যেহেতু আমার একটু লাতিন ফুটবল ফলো করা হয়, প্রথমে ছিল সিডিএম, তারপর হলো সে রাইট ব্যাক, সাও পাওলোতে 1 বছর রাইট ব্যাক খেলছে, পোর্তোতে আসার পরে সে আসলো হচ্ছে রাইট ব্যাক হিসেবে প্রথম 2-3 মাস খেললো, তারপর সেন্টার ব্যাক, এবং সেন্টার ব্যাক পেয়ারিংটা ছিল হচ্ছে পেপের সাথে, তখন ইকার কেসিয়াস কিন্তু পোর্তোর গোলকিপার। ওই সাইনিং এর সময় রিয়াল মাদ্রিদ ওইটা শুধুমাত্র তাদের স্কাউটিং টিম না, ওইখানে আমাদেরই সাবেক দুজন মাদ্রিদ স্টার রেকমেন্ডেশন সহ কিনছে, এবং তার সকল
এটা
প্রোফাইল
ঠিক
আছে,
আছে।
যেহেতু যেহেতু আমাদের কোনো সিডিএম ছিল না, আমাদের রাইট ব্যাক হিসেবে তখন কারবাজাল অনেকগুলো অপশন অ্যাসেস করে কিন্তু তাকে কিনা হয়েছে। সুতরাং একবারে তারে আননেসেসারি সাইনিং বলাটা যাবে না। দুই, বার্সার একাডেমির দুইটা প্লেয়ারকে, ওই যে একটা লেফট ব্যাক আর একটা সেন্টার ব্যাকরে দেখলাম বার্সা বিপদে পড়েও মোটামুটি খেলিয়ে খেলিয়ে এখন গত 2-3 ম্যাচ যাবৎ দেখলাম খুব ভালো ফর্ম আছে। হ্যাঁ, ঘটনাটা হয়েছে আপনার খেলাইতে হবে। যেমন আমি যদি একটু রিকল করি, ম্যান সিটির সাথে যে ম্যাচটাতে আমরা হারছিলাম, সেইখানে তারে প্রায় 2.5 বা 3 মাস পরে মাঠে নামায় দেওয়া হলো এবং সেই ম্যাচে সে ভাড়ানের চেয়ে অনেক অনেক ভালো খেলছে। ঘটনা হচ্ছে একটা সেন্টার ব্যাক এবং গোলকিপার, সেন্টার ব্যাক আসে সবসময় পেয়ারে, একটা জুটি আকারে আসে, যে কারণে আমরা একটা জিনিস দেখছি যে সব সময় যে রামোসের সাথে একটা সময় পেপের যে পার্টনারশিপটা হইতো, ওই সময় কিন্তু রামোসের সাথে ভারানের এরকম পার্টনারশিপ হইতো না। এবং রামোস, ভারানে আর বেলুয়া যদি কখনো খেলতো, সেই দিনেই কিন্তু আমাদের 4-1-এর ঘটনাটা ঘটছে ওই যে ইয়ার সাথে। রামোস ওই দিন সেন্টার ব্যাকে চলে গেছে, পেপের সাথে ভারানেরে দিছে, ডিফেন্সটা পুরাটা আনসাফল হয়ে যায়। ডিফেন্সটা, সেন্টার ব্যাকটা আসলে হচ্ছে পেয়ারের উপর, হ্যাঁ, যে কারণে দেখা যায় যে ওই রিও ফার্ডিনান্ড ভিদিচের সাথে একরকম পারফরমেন্স দিত, আবার ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডে তার ওই সোল ক্যাম্বেল ট্যাম্বেলের সাথে আবার জঘন্য খেলা দিত। এটা হচ্ছে তার একটা আসলে কে কাকে কমপ্লিমেন্ট করে এটার উপর একটা বিশাল কাহিনী আছে। আপনি 3 মাস 4 মাস পর পর হঠাৎ করে একজনকে নামায় দিবেন, সে ভুল করবে না তো কি খুব ভালো করবে? এক, 2 নম্বর হচ্ছে মিলিতাওয়ের বডি প্রোফাইল অনুযায়ী সে ইংলিশ লিগে সুইটেড, এবং যদি ইংলিশ লিগে দেয়, আমি মিলিতাওয়ের খুব একটা ফিউচার রিয়ালে দেখতে পারতেছি না, কারণ ডেভিড আলাবা যদি আসে তো আলটিমেটলি তাকে সেল করতেই হবে। কিন্তু দিন শেষে ঘটনাটা এরকম হবে যে ওই ফার্দিনান্দ আর বিদিশ থাকাকালীন পিকে কে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নিছিল, কিন্তু তখন আলটিমেটলি সে ওইখানে ক্লিক করে নাই, তারপরে বার্সায় এসে লিজেন্ড হয়েছে। আমি বলতেছি না মিলিতাও এত দূর যাবে, কিন্তু ওর যে পটেনশিয়াল, ও 3টা পজিশনের কোনো না কোনো পজিশনে ঠিকই সাইন করবে, এবং সেই সময় আমাদের রু করা ছাড়া আর কোনো কাজ থাকবে না। হ্যাঁ, ঠিক আছে,
এই দিকে আমি
ওকে,
একটা জিনিস অ্যাড করতে চাবো, এদিকে একটা জিদানের
হ্যাঁ,
ফেলিয়ার আছে যে যখন আমাদের রাইট ব্যাক অপশন অ্যাভেলেবল ছিল না, তখন আমরা মিলিতাওকে রাইট ব্যাকে ইউজ করিনি। তো মিলিতাওকে ইউজ করার ক্ষেত্রেও কিছু ফেলিয়ার আছে, কিন্তু আমাদের কাছে অপশন ছিল যে ফোর্থ সেন্টার ব্যাকের জন্য 7.5 মিলিয়ন দিয়ে আমরা একটা প্লেয়ার কিনতে পারতাম, যে ওই সময় স্পানিয়েলে খেললে হলো লিগের ওয়ান অফ দ্য বেস্ট সেন্টার ব্যাক ছিল। আমরা 55 মিলিয়ন স্প্ল্যাশ করছি, যে সময় আমাদের একটা বল প্লেয়িং সেন্টার ব্যাক আরো বেশি দরকার ছিল রামোসের ক্ষেত্রে,
না,
সুযোগ
আমি
আমরা পিছিয়ে রাখার জন্য।
আমি একটু ওই সময় ঘটনাটা রিকল করি। সেটা ছিল হচ্ছে ওকে যখন সাইন করানো হয়েছিল মিড সিজনের সময়ে, তো
রিলিজ
তখন,
ক্লজ ছিল,
হ্যাঁ, তখন হারমোসের রিলিজ ক্লজ 7.5 ছিল না। ওই 7.5-এর নিয়মটা ছিল হচ্ছে সিজন এন্ডে যদি রিয়াল মাদ্রিদ কিনতে চায় সেই ক্ষেত্রে 7.5 অ্যাপ্লিকেবল, কিন্তু মিলিতাওকে কিন্তু সাইন করানো হয়েছিল মিড সিজনে, তাদের সাথে চুক্তিটা স্বাক্ষর করা হয়েছিল, মানে এগ্রিমেন্টে যাওয়া হয়েছিল। সুতরাং ওই তখন কিন্তু হারমোসো 7.5 অ্যাভেলেবল ছিল না। যখন মিলিতাও ঢুকলো তখন ফোর্থ সিবি হিসেবে হারমোসো অ্যাভেলেবল ছিল, যেটা আসলে হারমোসো ফোর্থ সিবি হিসেবে কখনো আসবে না।
ওকে সো ওকে সো আমরা নতুন একটা টপিকে যাই, সেটা হলো আমাদের লাস্ট ম্যাচ যেটা ওসাসুনার সাথে হলো, আমাদের নীল নীল ড্র হয়েছে। তো বেসিক্যালি ওসাসুনার সাথে ম্যাচটাও একটু উইয়ার্ড একটা কন্ডিশনে হয়েছে, পুরা মাঠ বরফে ঢাকা, তার আগে রিয়াল মাদ্রিদ টেক অফ করতে পারে নাই, প্লেনে বসেছিল অনেকক্ষণ, প্লেন ওখানে গিয়েও ঝামেলা। সো এরপরে এখন যে অ্যাথলেটিকো বিলবাওর সাথে খেলা, সেটাও সম্ভবত তারা মাদ্রিদে ব্যাক না করে ডাইরেক্ট ওখান থেকে চলে গেছে, সেটাও ওখানেও খুব ওয়েদার খুব বাজে অবস্থা। তো এটা আসলে এটা এই এটা কি আসল কারণ ছিল রিয়াল মাদ্রিদের লাস্ট ম্যাচের পারফরমেন্সে, এটা জানতে চাইবো মামুন তোমার কাছে।
আমি লাস্ট ম্যাচের খেলাটা দেখি নাই, বাট আসলে কোনো এক্সকিউজই কোনো এক্সকিউজ না। ওই রকম মাঠে আমরাও খেলছি, ওদের জন্যও খেলছি, সো ওটা যদি আমাদের জন্য সমস্যা হয়ে থাকে, এটা ওদের জন্য সমস্যা। সো এটা আমার মনে হয় না যে দিস ইজ দ্য রিজন।
ওকে সো ওকে সো আরেকটা প্রশ্ন করি আমার কাছে, যে হ্যাজার্ডের কাছে আর এই সিজনে এক্সপেকটেশনটা কি দাঁড়াবে, কারণ হ্যাজার্ড ইনজুরি থেকে ব্যাক করছে, লাস্ট ম্যাচ স্টার্টও করছে। তো এখন তার কাছে আসলে আমাদের এক্সপেকটেশনটা কি রকম দাঁড়াতে হবে?
আচ্ছা, হ্যাজার্ডের ট্রান্সফার সম্পর্কে আরেকটু মানে একটু বিস্তারিত আলোচনা করি। 2000 মানে এখন মাদ্রিদের যে ট্রান্সফার পলিসি আর কি, 2016-17 পর থেকে যে আর কি, বা তারও আগে থেকে যে ট্রেন্ডটা শুরু হয়েছে মাদ্রিদে, এখন সিনিয়র লট প্লাস মানে জুনিয়র ওয়ান্ডার কিড যাদেরকে বলে, বিলো 19 বা বিলো 20, এই দুইটা মানে অ্যাবভ 30 বিলো 20, এই জিনিসটা হচ্ছে বেশি আমাদের। যেটা এখন আমরা যে জিনিসটা আমাদের শর্টেজ টিমে যেটা লেখে, সেটা হচ্ছে যে প্রুভেন যে প্লেয়ারটা, মনে করেন 26 থেকে 29 রেঞ্জের যা প্রুভেন প্লেয়ারটা, প্রুভেন 4-5টা সিজনে ভালো পারফর্ম করছে, আপনার ইউরোপিয়ান একটা কন্টিনেন্টাল ইয়েতে তার ভালো একটা নাম আছে, সুনাম আছে, এই রকম প্লেয়ারদের সাইনিংটা হয় না। যেরকম আমরা, আমি যদি গত 3 মৌসুমে সাইনিং গুলো বলি, যেরকম রড্রিগো, তারপর হচ্ছে আপনার মিলিটাও, তারপর হচ্ছে মেন্ডি, আর আর কি কি জোভিচ, তারপরে রিনিয়ার, সব মানে কেউই কিন্তু প্রুভেন প্লেয়ার না, এদের কাউকে আমি মানে প্রুভেন প্লেয়ার বলতে পারবো না। হ্যাঁ, টুকটাক পরিচিতি পাইছে, যেরকম জোভিচ এক সিজনে সুপার পারফরমেন্স করছে, তারপরে যে কোচিং ইয়ের ব্যাপারে যেটা বললো, মিলিটার ব্যাপারে যেটা বললো, যে ভালো খেলতেছিল খেলতেছিল, সাথে দুজন মাদ্রিদিস্তা ছিল, তাদের রিকমেন্ডেশন একটা প্রভাবক হিসেবে কাজ করছে। তারপরে হচ্ছে আপনার রিনিয়ার, এরকম উঠতি ট্যালেন্ট সেট সেট হয়ে গেছে, ক্যারিয়ারের মোটামুটি পিক ফর্ম ধরবে কি ধরে না এরকম একটা সিচুয়েশন আছে। আই এম মিনিং টু সে দ্যাট 25 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ, লাইক 25-26, রোনালদো যে বয়সে আসছে 25 বছর বয়সে, কাকা আরেকটু পরে আসছে, আমাদের এখন দরকার হচ্ছে 26-27 বছরের সেট প্রুভেন এই ধরনের প্লেয়ার দিয়ে আমাদের মাঠ গুলা ইন্টিগ্রেট করা দরকার, যে কয়েকটা পজিশন আছে। এখন হ্যাজার্ডের যে ট্রান্সফারটা, এটা এখানে একটা নেতিবাচক ভূমিকা করবে, কিরকম যেরকম হ্যাজার্ড যখন এখানে আসছে তার বয়স হচ্ছে 28,
না আরে আরেকটু বেশি ছিল মনে হয়
29,
29, জিদানও কিন্তু 29 বছর বয়সে আসছে। এখন আমি হাজার্ডের জিদানের তুলনা করবো না, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে হাজার্ডের যে ট্রান্সফারটা হয়েছে, আমি এই ধরনের ট্রান্সফারই চাচ্ছি, যে সেট এবং প্রুভেন, 10 বছর পারফর্ম করছে ফুল ওয়ার্ল্ড তারের চীনে, এবং সে প্রুভেন বিভিন্ন জায়গায় প্রুভ করা লোক, এরকম ট্রান্সফার হোক এটা আমি চাচ্ছি। এখন যে প্রবলেমটা হয়ে গেছে যে হাজার্ড এসে, হাজার্ডের এই ট্রান্সফারটা হওয়ার পরে এবং তার জঘন্য মানে ইঞ্জুরি আক্রান্ত দুইটা অলমোস্ট দুইটা সিজনে তো এরকম যাওয়ার পরে আরো ভয় ঢুকে যাবে যে না, এরকম 29-30 এই রেঞ্জের দিকে লোকজন ফিরে আনার পরে যদি এরকম সিচুয়েশন হয় যে সে তার তার মানে ইঞ্জুরি প্রোননেসটা এত বেশি যে সে ফুল 1-2 সিজন ইঞ্জুর থাকবে, তাহলে আমাদের যে যে কস্ট ইফেক্টিভনেসটা যেটা আর কি, আপনার 100 মিলিয়ন 150 মিলিয়ন দিয়ে আমি যে একটা প্লেয়ার কিনবো, উইল লেভেলের স্টার সুপারস্টার কিনবো, এটার পরে যদি এরকম হয় তাহলে তো জিনিসটা ডিফারেন্টলি আমরা এরকম চাই না। প্লাস হাজার্ডের ট্রান্সফারে প্রবলি 100-এর বেশি আরো কি কি জানি আমি, যদি আসা আরো অনেক বেশি খরচ
হ্যাঁ, একটা একটা ডিক্লেয়ার না বলে আসলে এতগুলো ফি এর কথাবার্তা চলতেছে, হাজার্ডের ফিটা তো ডিক্লেয়ার না আসলে।
তো এই যে স্টার প্লেয়ার কেনার ব্যাপারে কিন্তু এখানে কিন্তু আমার একটা নেতিবাচক ইফেক্ট মানে ফেলবে। এখন মাদ্রিদের অ্যাকচুয়ালি যেটা দরকার, আমরা 55 কি 60 মিলিয়ন দিয়ে প্রবলি মিলিটাওকে কিনছি, রড্রিগোর পিছে আমরা 40+ খরচ করছি, ভিনিসিয়াসের পিছে আমরা হচ্ছে 50+ মাইনাস এরকম খরচ করছি। এখন আমি যদি 50 মিলিয়ন দিয়ে ভিনিসিয়াসকে কিনতে পারি, আমি কেন 100 মিলিয়ন দিয়ে আরেকটা প্রুভেন প্লেয়ার কিনতে পারবো না? জিদান পগবা পগবা করতেছে গত 6 বছর ধরে, আই এম নট এ বিগ ফ্যান অফ পগবা, মানে পগবার প্লেয়িং স্টাইল যেমন খুবই ভালো লাগে, আমি যে পগবা বিশাল ফ্যান সেরকম না। আমার পয়েন্ট হচ্ছে আমি যদি 2টা 16-17 বছরের ছেলেপেলের জন্য হলো আমি 100 মিলিয়ন খরচ করে তাদেরকে নিয়ে আসতে পারি, তাহলে আমার এক্সকিউজটা কোথায়? আমি যদি স্টার প্লেয়ার কেনার ব্যাপারে তাদেরকে 100 মিলিয়ন বা 150 মিলিয়ন দিয়ে কেনার ব্যাপারে আমার এক্সকিউজ করছি, কিন্তু কোনো এক্সকিউজ নাই। অলমোস্ট 300 মিলিয়ন মাদ্রিদ খরচ করছে শুধুমাত্র প্রজেক্টের পিছনে, পাইলট প্রজেক্ট, লাইক এই প্রজেক্টটা কাজ করতেও পারে নাও পারে। রড্রিগো বলেন, ভিনিসিয়াস বলেন, রেনিয়ার বলেন, তারপরে ব্রাহিম ডিয়াস বলেন, যে কয়েকজন প্লেয়ারের নাম বললাম, কেউ নোয়ার নিয়ার প্রুভেন। সো আমি যে জিনিসটা বলতেছি যে হাজার্ডের ট্রান্সফারটা অ্যাকচুয়ালি এখানে খুবই নেতিবাচক ইফেক্ট ফেলতে যাচ্ছে। যদি অ্যাকচুয়ালি ও নেক্সট এই হাফ সিজনে প্লাস নেক্সট সিজনে যদি পারফর্ম ভালো মতো না করতে পারে, তাহলে আমার মনে হয় যে প্রবলি 2023-এও আমরা আমাদের যে অনেকদিন ধরে আমরা যে জিনিসটার জন্য বসে আছি, এমবাপ্পে হালান, যে আমরা আরেকটা গ্যালাকটিকোস 3.0 দেখবো, মনে হয় না যে এই জিনিস আর হবে। আর হাজার্ডের ব্যাপারে যেটা জিজ্ঞেস করলেন, হাজার্ড যে কয়েকদিন ফিট ছিল খারাপ কিন্তু খারাপ, মানে হাজার্ড ব্যাপার, হাজার্ডের যে জিনিসটা হচ্ছে যে ইঞ্জুরি থেকে ফিরছে, ফিরে গেমে সেটেল ডাউন হচ্ছে হচ্ছে, এরকম সময় আবার ইঞ্জুরি, বাট ও কিন্তু টেম্পো যখন ধরে ফেলছিল হাজার্ড, তখন কিন্তু মানে খুব ভালো একজন প্লেয়ার,
ফার্স্ট ইঞ্জুরির আগে সে খুবই ভালো ছিল।
হ্যাঁ মানে খুবই ভালোই বলতে হবে, কারণ এরকম ম্যাজিক কিন্তু আমরা স্কোর ম্যাজিকের কথা আমি আর আলোচনা করতে চাই না, বিকজ অনেক অনেক লাইডে হয়ে গেছে স্যার। আমরা মাদ্রিদ স্কোরকে অনেক ওন করি, আমরা খুব তাকে খুব ডিপেন্ড করি, ডিপেন্ড করতে পছন্দ করি, বাট আমার মনে হয় ওই সময় শেষ। তো ম্যাজিকের যে টাচটা, এটা কিন্তু মাদ্রিদ অনেকদিন ধরে আপনার নাই। আপনি মার্সেলো একটা লেফট ব্যাক, একমাত্র আমরা মনে হয় যে রোনালদো তো ওই লেভেলে ড্রিবলিং এ ইনভলভ হয় না প্রবলি ফ্রম 2014। হ্যাঁ, এই যে ম্যাজিক্যাল যে টাচটা, মানে একটা জমাট একটা ডিফেন্স আনলক করে ফেলবে কিছু ড্রিবলে বা দুই চারটা মানে ক্লোজ বল কন্ট্রোলে। মডরিচ আর মার্সেলো ছাড়া আমরা কিন্তু আর কারোর কাছ থেকে মানে ফরওয়ার্ড লাইনের কারোর কাছ থেকে পাইনি, এক্সেপ্ট সাম এক্সেপশনাল মোমেন্ট বেনজেমার একটা আছে, এই ধরনের যে ব্যাপারগুলো। সো হ্যাজার্ডকে মাত্র এই কারণে দরকার, কিছু যে লো ব্লক ডিফেন্সিভ টিম খেলে, তারপরে মাঝে মাঝে অ্যাথলেটিকো মাদ্রিদ যেভাবে মানে খেলে, এই ধরনের কিছু ইয়ের সাথে আমাদের আপনি সবসময় ক্রস করে সবসময় ফরওয়ার্ড পাস খেলে সবসময় আপনি মানে যেই ট্যাকটিক্স অ্যাপ্লাই করে খেলেন না কেন, ড্রিবলিং ছাড়া আনলক করা ডিফিকাল্ট। সো উই নিড এ ড্রিবলার, দ্যাটস ওয়াই হ্যাজার্ড ইজ হিয়ার, এটা হচ্ছে আমার কথা। এবং আই বিলিভ যদি কোনোভাবে ও কোনোভাবে ইঞ্জুরিটা অ্যাভয়েড করে ও ফিট থাকতে পারে, হ্যাজার্ড উইল শাইন শাইন করার মতো প্রোফাইল প্লেয়ার হ্যাজার্ড।
ওকে, সো আমরা ওয়াসিফের কাছে আরেকবার যাই। আমাদের তো জোভিচ চলে গেছে, সো মারিয়ানো আমাদের এখন বেসিক্যালি পেন অ্যান্ড পেপার সেকেন্ড চয়েস স্ট্রাইকার। তো মারিয়ানোর আরেকটা ছিল হলো, মারিয়ানোর জন্য নাকি কোন, আমি এখন এক্স্যাক্টলি ভুলে গেছি, একটা ক্লাব রিসেন্টলি বিট করছে এবং মারিয়ানো সেটা রিজেক্ট করছে, আবারও রিজেক্ট করছে। হ্যাঁ, সো এটা আসলে মারিয়ানোকে অফলোড করতে পারে নাই বলে কি রিয়াল মাদ্রিদ ফিনান্সিয়াল সাইড থেকে ঠিক সাইডটাকে ঠিক রাখতে জোভিচকে লোনে দিল, এরকম ব্যাপার?
ফিনান্সিয়াল সাইড থেকে ইয়োভিচকে লোনে দিয়ে আমরা তো খুব বেশি অফলোড করতেছি না, মানে আমরা টাউটেড যে আমরা 20% অফ ওয়েজ হলো ইয়া দিবে ফ্রাঙ্কফুর্ট দিবে, আমরা 80%, মানে 2 মিলিয়নের ডিফারেন্স। 2 মিলিয়নের জন্য যে স্কোয়াড ডেপটা এত কমাইতে হবে এটা ইম্পর্টেন্ট না, আর রাখলেও যে মারি ইয়োভিচ ইউজ করতেছে কোচ এইটাও না। তো ইনএভিটেবল ছিল যে ইয়োভিচ লোনে যাবে, হয়তো আমরা দেখবো যে ভালো পারফর্ম করে পরের সিজনে আসতে পারে কিনা, বা প্রিফারেবল অপশন হলো আমরা কিছু ভালো অ্যামাউন্টে ওকে সেল করতে পারি কিনা, এই জন্য পারফরমেন্স করা দরকার অন্য ক্লাবে। তো এখন সমস্যা যে আমাদের বেঞ্চ খুবই দুর্বল, দুইটাই দুই দিকেই ফল্ট এটা, যে এখন তো জিদান হলো ইয়োভিচ কে ইউজ করতে পারেনি, আর ইয়োভিচও হলো আপ টু দা মার্ক ছিল না এই পর্যন্ত যত মিনিট দেখানো হয়েছে। যেমন মারিয়ানো দেখেন 2 মিনিট চান্স পায়, 10 মিনিট চান্স পায়, 15 মিনিট চান্স পায়, একটা আলাদা রকমের হাঙ্গার থাকে। আমি কিন্তু ইয়োভিচ এর কাছ থেকে দেখি নাই, যে যেটাই বলুক ইয়োভিচ, সার্বিয়ার ইয়োভিচ আর রিয়াল মাদ্রিদ এর ইয়োভিচ এর মধ্যে অনেক ডিফারেন্স আছে। রিয়াল মাদ্রিদ এর লাস্ট কবে হলো যে একটা না গো পায়ে কোনো প্লেয়ার ব্রেক থ্রু করছে আমার মনে নাই, এক হলো রাহুল গঞ্জালেস, দুই হলো ভিনিসিয়াস জুনিয়র, একটা না গো পাচ্ছে গো পাচ্ছে। আমরা আমরা কখনো ডটমুন্ডের ফিলোসফি ফলো করি না যে আমরা 10 কোনো ম্যাচ দিব তারপরে গোল করবে তারপরে ইয়া হবে। ইয়োভিচের মনে হয় প্রথম 230-240 মিনিটে কোনো গোল ছিল না, 260-270 মিনিটে আনলাকি ছিল, হয়তো অন্য কোনো অন্য প্যারালাল ইউনিভার্সে হয়তো আরো 3-4 বার লাগাইতে পারতো, প্রচুর বার লাগছে অফসাইড হয়েছে। কিন্তু রিয়াল মাদ্রিদ সবসময় রেজাল্টের দিকে যায়, তো এখন সবগুলো মিলে একটা আনলাকি সিচুয়েশন, আনলাকি signing real madrid এর জন্য lost project একটা।
ওকে, সো
এই যে এখানে এখানে ছোট একটা জিনিস অ্যাড করি, যেরকম এসেন্সিও যে 2016-17 তে তারপরে পরের সিজনে টানা খেলছে, কেন খেলছে, কারণ হচ্ছে ও যে কয়টা ম্যাচে ডেবু করছে প্রত্যেকটা ম্যাচে গোল করছে, এবং এবং গোলগুলো তো আউল ফাউল গোল না, গোলগুলো ওরকম গোল, ওই এক গোল বেচাও এক সিজন খেলছে।
অনেক ভালো খেলছে সিটির সাথে, কিন্তু মিলিতাও আবার নাবিল ফেকির ওকে নাচায় ছেড়ে দিছে ওই সময় ইয়ার সাথে, রিয়াল বেটিস এর সাথে। রিয়াল মাদ্রিদের খুব কম স্কোপ থাকে, ওই ন্যারো স্কোপ থাকে, ওই ন্যারো স্কোপটাকেই কাজে লাগাইতে হয়। আমাদের খেলাধুলা আমাদের ক্লাব সবসময় সাকসেস জন্য যায়, ইউথ ডেভেলপ করা খুব টাফ, এই জন্য আমার এই প্রজেক্টটার থেকেও প্রবলেম যে আমরা 10-12-5-6টা ইউথ কিনবো 300-400 মিলিয়ন দিয়ে একটা কাজে দিবে। ইউথ কিনা দরকার, যেমন ফেদে ভালভার্দেকে আমরা কিনছি 2-3 মিলিয়ন দিয়ে কাজে দিচ্ছে, অডেগার্ডকে আমরা খুব কম ইয়াতে কিনছি, একটা কিনা ভালো দেখায়, ভিনিসিয়াস, রড্রিগো, রেনিয়ার এসুস। স্কাউটিং কি? স্কাউটিং এর মানে হলো যে আমরা তিনটা হলো বেস্ট ট্যালেন্ট থেকে হলো একটা হলো বেস্ট ট্যালেন্ট ইয়া করবো, স্কাউট করবো। এমন না যে র্যান্ডমলি যেইটা ট্যালেন্ট বেরোবে সেটা ট্যালেন্ট কিনবো, একটা মিক্সার দরকার, একটা হলো র্যান্ডম
স্কাউটিংটা যদি
স্কাউটিং
একটা
দরকার।
স্পেসিফিক দেশে হয় তাহলে না হলো সমস্যা।
ওইটা মানে
আচ্ছা
একটা হলো যে আমরা হলো স্কাউটিং করে একটা কয়েকটা ইয়াং প্লেয়ারও কিনবো, মিক্সারও করবো। আমার মনে হয় না যে লাস্ট কবে আমরা 24-25 বয়সের এস্টাবলিশ প্লেয়ার কিনছি। আমরা লাস্ট কিনছিলাম হলো ক্রুস মডরিচ। ক্রুস মডরিচ আমাদের জন্য কি করছে আমরা দেখতেছি।
ক্রুস
ইভেন
এরটা তো,
জেমস
ক্রুস এরটা তো এক্সিডেন্টালি সাইনিং করে ফেলতে পারছে, মানে
ওইটাই
এটা
মানে আমরা
এক্সিডেন্টাল বলবো, আনএক্সপেক্টেড আর কি, এটা আসলে কেউ
দুইটা
চিন্তাও করে
এস্টাবলিশ
নাই ক্রুস।
মিডফিল্ডার কিনছি, দুইটা এস্টাবলিশ মিডফিল্ডার হলো আমাদের ইয়াতে সাকসেস এর সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা হলো বেস বোলারের। কিন্তু আমরা তো ভুলেই গেছি এখন 24-25 বছর বয়সে এস্টাবলিশ প্লেয়ার কিনবো, শুধু এখন হলো ইয়াং প্লেয়ার কিনতে হবে, একটা হলো ফিউচারের জন্য কিনতে হবে। প্রেজেন্টের কথা না ভাবলে তো ফিউচার কখনো সাকসেসফুল হবে না।
এক্স্যাক্টলি
লাস্ট লাস্ট ইয়ার ট্রান্সফারটা ছিল মানে কর্ত ট্রান্সফারটা, তো সেটা তো প্লেয়ার ওয়ার্ল্ড কাপের পর
সাকসেসফুল
লাস্ট ওটা সাকসেসফুল।
ওটা, হ্যাঁ ফার্স্ট সিজনের পর থেকে সাকসেসফুল। ওকে
না সেটাই
তো
সেটাই ফার্স্ট সিজন আমি ওটা দেখতেই পারতাম না,
ও
বিকজ আমি 2018 ওয়ার্ল্ড কাপ দেখার পরে আমি অ্যালিসনের আমি মনে প্রাণে আমি মাদ্রিদ দেখতে চাইতাম। প্রথম
এটা
কারণ হচ্ছে ভালো গেলে এটা না, প্রথম কারণ হচ্ছে থরের মতো দেখতে, এই কারণে আমি চাইতাম যে এই লোক মাদ্রিদের গোলকিপার হইতে হবে। কর্ত আসার পরে দেখি যে কি ভাই কি শুরু হইলো, বাট সেকেন্ড সিজনে ও যে মানে স্টেপ আপ করছে আনবিলিভেবল।
ওইটাই ওইটাই কর্তার ফার্স্ট সিজন দেখে কেউ মিলাতেও পারবে না যে এই লোক মানে ওয়ার্ল্ড কাপে এরকম পারফরমেন্স করলো, আবার এরকম ডাউন, আবার এখন যে স্টেপ আপ করলো, এটা অ্যাকচুয়ালি উইয়ার্ড, এটা
নয়ার আর
নর্মাল না
কর্তার
আর কি,
কামব্যাক মানে গোলকিপারদের মধ্যে খুবই আনবিলিভেবল কামব্যাক হয়েছে নিশ্চয়ই।
খুবই রেয়ার। হ্যাঁ
হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি
ওকে সো আমরা আরেকটা প্লেয়ারের পারফরমেন্স ব্যাক করি, সেটা হলো কৌশিক ভদ্রতার কাছে যাই, সেটা হলো আসেন্সিও। আসেন্সিও নিয়ে আপনি বলছিলেন যে 19 ম্যাচ টানা খেলাইলো কেন, সো আসেন্সিও কিন্তু রিসেন্টলি বেশ ভালো ফর্মে আছে স্ট্যাটিস্টিক্যালি হলেও, তো
আচ্ছা
এখন
ওর ও গত
এবং ওর
সিজনেই হ্যাঁ
আরেকটা জিনিস আমি একটু যোগ করি, আসেন্সিওর সম্ভবত প্লাস পয়েন্ট হলো রদ্রিগো ইনজুর্ড, প্লাস এই ম্যাচে আবারও আসেন্সিও সম্ভবত স্টার্ট করবে কারণ কারভাল নাই বিলবাওয়ের
না
সঙ্গে,
ভাই
তো অ্যাকচুয়ালি আসেন্সিও
না
পারফরমেন্সটা
ওইটা
কিরকম হতো।
ওর জন্য কোনো প্লাস পয়েন্ট লাগে না যে রড্রিগো নাই অমুক নাই, ও নিজেই একটা প্লাস পয়েন্ট ঠিক আছে। এখন এটার একটা এক্সাম্পল দেই, ও হচ্ছে রিয়ালের হিস্ট্রিতেই বলা যাইতে পারে সবচেয়ে আনরিয়েলিস্টিক চান্স পায়। কেন ধরি, ওর 2016-17 সিজনের পরে যখন 17-18 ধরি মানে জিদান যাওয়ার পরে যখন রোনালদো গেল তখন ধরা হইলো যে লেফট সাইডে
হ্যাঁ
এসেনসিও ওই যে কমসে কম 15-16টা গোল করবে যে ইয়ারে রোনালদোরে রিপ্লেস করবে, তখনই সে বুঝাই দিল যে সে কিন্তু লিডার মেটেরিয়াল না ওই সিজনে, যে সিজনে সে ফিট ছিল। তারপরের সিজনে তার হচ্ছে ইঞ্জুরি, এই সিজনেও এখন পর্যন্ত তার ইঞ্জুরি রিহ্যাবিলিটেশনই চলতেছে। তো এখন আপনি গত 2 ম্যাচের ভালো খেলার কথা বললেন, তো ওই ইয়েতে ওই যে ইমিটেশন গেমের একটা ডায়লগ আছে না যে ইভেন এ ডেড ক্লক টিক্স রাইট টুয়াইস, হ্যাঁ একটা ভাঙ্গা ঘড়িও দিনে 2 বার সঠিক সময় দেয়।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
এখন এটা কি কারণ, আপনি ধরেন এসেনশিয়ার মতো কপাল থাকলে ধরেন ভিনিসিয়াসের কথা বলেন বা অন্য যারা ইয়াংস্টার ছিল মোরাতা টোরা, তো ওরা আরো অনেক সাইন করতে পারতো, কারণ গোল প্রথম দিকে সবাই দিছে টুকটাক, ভালো খেলা সবাই দিছে, কিন্তু এত চান্স কেউ পায়নি। এটা রিয়ালের ইতিহাসে আমি আমার খেলা দেখা শুরু করার পর থেকে কোনো ইয়াং প্লেয়ারকে আমি এত চান্স পাইতে দেখি নাই, প্রোভাইডেড দ্যাট যে মানে অ্যামাউন্ট অফ ট্যালেন্ট। আমি এসেনশিওরে যদি আমি উইঙ্গার হিসেবে চিন্তা করি, আমি এখন পর্যন্ত তার এসপানিয়ল ডেজ এর পরে এখন পর্যন্ত তার আমি সাকসেসফুলি কখনো টানা 2টা প্লেয়ার বিট করতে দেখি নাই। তো এজ এ উইঙ্গার তার আসলে খুব একটা বেশি ফ্লেক্সিবিলিটি নেই, পজিশনিং সেন্সটা খুবই ভালো, সেকেন্ড স্ট্রাইকার হিসেবে সে খুবই ভালো খেলতে পারে, যদি কখনো বেনজেমা ইনজুর থাকে তাহলে ফলস নাইন হিসেবেও আপনি খেলাইতে পারেন, কারণ তার ফিনিশিং এর মানে পজিশনটা যে যে একটা গুণ একসময় হিগুয়েনের ছিল, সবাই শুধু দেখে
হ্যাঁ
যে ও ট্যাপ ইন করতে পারে, কিন্তু বাবা ট্যাপ ইন করার মতো জায়গায় যাওয়া যাওয়া লাগতে হয়, এটাও কিন্তু
রিস্ক
সবার
করতে হয়,
নাই।
বলতাম তো
এসেনশিওর
বাবা।
এইটা খুব ভালো, এসেনশিওর এইটা খুব ভালো, কিন্তু এছাড়া এসেনশিও খুবই লো ট্যালেন্টেড একটা প্লেয়ার। হ্যাঁ এবং রিয়ালে আনরিয়েলিস্টিক মানে একটা চান্স পায় সে, এবং সে যে উইং এ খেলুক, লেফটে খেলুক রাইটে খেলুক খুব একটা ফারাক করে না, কারণ কোন উইং এ সে দুইটার বেশি প্লেয়ার বিট করতে পারবে না। ওই পজিশন পজিশনিং দিয়ে যদি একটা দুইটা গোল দিয়ে দেয়, তাইলে ওই যে আবার বলবো যে না চান্স দেওয়া জিদানের ই হইতেছে কি বলে, ফলপ্রসূ হইতেছে শুদ্ধ বাংলায়। হ্যাঁ এই আর কি, আর ওরে নিয়ে খুব বেশি আশা নাই। এছাড়া অন্য কোনো প্লেয়ার নিয়ে পরবর্তীতে প্রশ্ন থাকলে কথা বলবো, সমস্যা নেই।
হ্যাঁ
পাসও
সেটাই,
লং
আমি
রেঞ্জ
তার কথা
অ্যাটেম্প
বলবো।
তো নেয় না এখন আগের মতো। হ্যাঁ হ্যাঁ ওয়াসিফ কন্টিনিউ।
2018-19 যখন জিদান চলে গেল, প্রবলি 30টা লিগ ম্যাচে তার 1 গোল 4-5 অ্যাসিস্ট, এটা তো আমি আমার উইঙ্গারের কাছে চাবো না। তখনই রিয়াল মাদ্রিদের বোঝা উচিত ছিল অ্যাসেন্সিও দিয়ে হবে না, আমাদের নেক্সট
হ্যাঁ,
কোন প্লেয়ার নিতে হবে। তারপরে
এবং
আমরা
সবচেয়ে
বুঝিনি এটা ফেলি।
এবং সবচেয়ে আশ্চর্য বিষয় কি জানেন, যে প্রথম সাত ম্যাচে আপনি যে স্ট্যাটটা বললেন, ওই সিজনে প্রথম সাত ম্যাচে তার 1 গোল 5 অ্যাসিস্ট, আর ফুল লিগ শেষ করতে সে 1 গোল 6 অ্যাসিস্ট। এই হচ্ছে এসেনশিয়াল।
ওকে, তো এসেন্সিও
এসেন্সিও ওই তো আসলে মানে 4-3-3 উইঙ্গার না, সত্যি কথা যেটা, আমরা তো 4-4-2 ফরমেশন তো এখন উঠেই গেছে, আর ওয়াইড মিডফিল্ডার এই জিনিস ট্রেডিশনাল উইঙ্গার বা যেটা বলেন ওয়াইড মিডফিল্ডার যেটা বলেন জিনিস নাই। এসেন্সিও বেসিক্যালি 4-4-2 এর লেফট মিডে খেলার মতো একটা প্লেয়ার, ক্রসিং ভালো।
আরেকটা হচ্ছে যে তোর মনে আছে কিনা আগে আর্সেন ওয়েঙ্গারের যখন ওই যে ইনভিনসিবল 4-4-1-1 একটা ফরমেশনে খেলে তো
বার্কেম
ডেনিস
বার্কেম যে পজিশনটাতে
বার্কেম
খেলতো,
বার্কেম বার্কেম এর পজিশনটা, হ্যাঁ
ফোর ফোর
ওইটা
ওয়ান
ছিল
ওয়ান এর যে ওয়ানটা,
ফোর ফোর ওয়ান
পারফেক্ট,
বার্কেম।
বিকজ ওর পজিশন সেন্সটা কেমন, আমি ওর বেশ কিছু গোল দেখছি, যেরকম যে কর্নার করছে, হি ডিডেন্ট রিসিভ দ্যাট বল, ফার্স্ট টাচে গোল করছে, ও বাইরে ছিল বক্সের, ওখান থেকে ঢুকছে, ফার্স্ট টাচে গোল করছে। এখন এই পজিশন সেন্স যার, সে ডেফিনেটলি 4-4-2 এর সাপোর্টিং স্ট্রাইকার রোলে যদি খেলে সে ডেফিনেটলি গোল করতে পারে। রড্রিগোর সেম পজিশনিং সেন্সটা আছে
এবং এবং ওই যে
এখনকার মাধ্যমে।
ইনভিনসিবল ইনভিনসিবল আর্সেনালের একটা ইয়েও কিন্তু আছে, কাহিনীও আছে, যে নর্মালি কিন্তু তখন ইংলিশ লিগের সব দলগুলো 4-4-2-তে খেলতো, তো বার্কেম্পে সাইন করায় আর্সেন ওয়েঙ্গার দেখলো যে তারে স্ট্রাইকার হিসেবেও খেলানো যায় না, তারে রাইট উইং এ লেফট উইং এ কোনো জায়গায় খেলানো যায় না, তখন তার ওই মানে ফরমেশন টুইচ করে দিল 4-4-1-1, যেটা আর কি একটা ইনভিনসিবলে জন্ম দিয়েছে। তবে বার্কেম্প আর এসেনশিয়াল মধ্যে ফারাক আছে, আমরা পজিশনিং এর কথা বলতেছি, বাট এটা কিন্তু তার সেকেন্ড স্ট্রাইকারটা খুব ভালো পজিশন তার জন্য, বেস্ট পজিশন।
ওকে, সো আমরা পরের ইয়াতে যাই, যেটা হলো আজকে যে বিলবাওর সাথে ম্যাচ, বিলবাওয়ের আচ্ছা আজকেরটা হলো স্প্যানিশ সুপার কাপ, সো সেমিফাইনাল। একটা লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন ছিল রিয়াল মাদ্রিদ, সো এবার টাইটেল ডিফেন্ড করতে হবে তাদের। সো এবার এখন যে বিলবাওর সাথে খেলা আজকে রাতে, সেটা বিলবাওর সাথে কয়েকদিন কয়েক ম্যাচ আগে রিয়াল খেলছে, সেটা 3-1-এ জিতছিল, কিন্তু সেটাতে একটা প্লাস পয়েন্ট ছিল, রাউল গার্সিয়া আগে ভাগে চলে গেছে রেড কার্ড খেয়ে। তো এরপরও আসলে বিলবাওয়ের ফর্ম তেমন একটা ভালো না। তো অ্যাকচুয়ালি আজকের ম্যাচে রিয়ালের চান্স কিরকম ওয়াসিফ, তোমার কাছে যে
রিয়াল মাদ্রিদ বিগ ম্যাচ হিসেবে দেখলে চান্স ভালো, আবার রিয়াল মাদ্রিদ যদি নর্মাল ম্যাচ হিসেবে দেখে, যেরকম আমরা লো ব্লকদের সাথে খেলি, অ্যাটলেটিকো বিলবাওর সাথে একটা অ্যাডভান্টেজ, অ্যাটলেটিকো বিলবাও ইউজুয়ালি অত লো ব্লক ইউজ করে না। তারপর অ্যাটলেটিকো বিলবাও নিউ কোচ এখন মার্সেলিনো,
হ্যাঁ
মার্সেলিনো কোন অ্যাপ্রোচ ইউজ করবে আমাদের সাথে ম্যাচের আগে, না বার্সেলোনার সাথে ম্যাচের আগে মার্সেলিনোর অ্যাপয়েন্ট হয়েছে, মার্সেলিনোর প্রথম ম্যাচ ছিল বার্সেলোনার সাথে, কিন্তু অত ইফেক্টিভলি লো ব্লক ইউজ করেনি, অ্যাপ্রোচ অন্যরকম ছিল। মার্সেলিনো ট্রেডিশনালি অ্যাটাকিং খেলাইতে পছন্দ করে, এবং আমাদের সাথে কোন অ্যাপ্রোচে যাবে, আমরা কোন অ্যাপ্রোচে থাকবো, আমরা মনে হয় প্লেয়াররা 7-8 দিন থেকে ফ্যামিলিকে দেখে নেই, এটা একটা আমরা এক্সকিউজ দিতে পারবো ম্যাচ হারলে। তো এখন আমরা এখন কোন গেম স্টেপ করবো, আমরা যেটা হলো অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে যে ম্যাচ খেলছিলাম ওই রিয়াল মাদ্রিদ আসবে, না হলো ইন্টেন্স কোন যখন ইন্টেন্সিটি ছিল না ওসাসুনার সাথে, যেমন মাউন ভাই বললো যে ওসাসুনার সাথে আমরা খেলছি খারাপ কন্ডিশনে, কিন্তু ওসাসুনাও কিন্তু সেম কন্ডিশনে খেলছে, সো এইটাই এক্সকিউজ না যে আমরা খারাপ কন্ডিশনে খেলছি আমরা হারছি, আমাদের কোনো ইন্টেন্সিটি ছিল না, বেনজেমা প্রবলি কোনো শটই নেয় নাই বা শট নেওয়ার শট ক্রিয়েটিং অ্যাকশনই তৈরি হয়নি। তারপর আমরা হলো ফাইনাল থার্ড পর্যন্ত পৌঁছেছি, তারপরে ফাইনাল থার্ডে যে কোনো হলো ব্রেক করতে পারিনি ওসাসুনার 4-5-4-1 লো ব্লককে। এখন আমরা এখন কোন ইন্টেন্সিটির সাথে যাবো ওইটা আসলে ম্যাচ ডিসাইড করবে, কারণ অ্যাথলেটিকো বিলবাও চেয়ে আমাদের ওল্ড কোর হোক নিউ কোর হোক আমরা কোয়ালিটি ওয়াইজ বেটার টিম, জিদান আর
ওকে,
টিম এখন কোন ইন্টেন্সিটি নিয়ে আসবে এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আজকের ম্যাচের জন্য।
হুম 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 ওকে, সো আমাদের স্কোয়াড 11টা দিয়ে দিছে, 11টা দেখে ফেলি। কোর্তোয়া, ভাস্কেজ রাইট ব্যাক, ভারান, রামোস, মেন্ডি, ক্রুজ, ক্যাসিমিরো, মদরিচ, হ্যাজার্ড, বেনজেমা, আসেন্সিও। তো
কারভাল কি কার্ড নাকি সাসপেন্ডেড
ভাই
নাকি?
কারভাল
কারভাল
ইনজুর
হলো ট্রাভেল করতে পারে না এই ইয়ার কারণে, কন্ডিশনের কারণে।
ও
কারভাল
ওকে,
সাসপেন্ডেড ছিল, ওসাসুনাতে যায়নি, এখন হলো স্নো ফলিং এর কারণে ট্রাভেল করতে পারেনি। ও
চিনিল
আচ্ছা
চিনিল
আচ্ছা
চিনিল জিতবো।
ওকে, আগে ভাগে
এক
প্রেডিকশন।
লেগ, এক লেগ নাকি দুই লেগ?
এক লেগ ভাই,
না এটা নক আউট, সিঙ্গেল লেগ।
আচ্ছা ঠিক আছে, থ্রি নিল।
আচ্ছা আচ্ছা, আমি আসলে প্রেডিকশনের জন্য না, আসলে 11টা কিরকম মনে হচ্ছে সেটা জানার জন্য মামুন, যে এখানে কিন্তু আমাদের ভালভার্দে নাই। হ্যাঁ, যেমন এখানে একজন কমেন্ট করছে, নাইমুল ইসলাম নিলয়, যে ভালভার্দেকে কিছুটা আউটকাস্ট মনে হচ্ছে স্কোয়াডে। সো এটা একটা হলো যে মার্কা রিসেন্টলি রিপোর্ট করছে 2 দিন আগে যে ভালভার্দে আউটকাস্ট এই টাইপের। সো অ্যাকচুয়ালি আসলে জিনিসটা কিরকম হচ্ছে যে ভালভার্দে রেগুলার চান্স পাচ্ছে না এখন, আবার কেএমসি দাঁড়ায় গেছে, ফর্মে চলে আসছে, এটা আসলে কিরকম হবে?
আচ্ছা, মাদ্রিদের মিডফিল্ড ট্রায়োর কাজ মনে করেন ক্যাসেমিরোটা আমরা সবাই জানি ফিল্ড করা, অ্যাঙ্করিং করা, আপনার ক্রুজ করে হচ্ছে বল ডিস্ট্রিবিউটিং। ক্রুজ বল ডিস্ট্রিবিউট করলো কিন্তু বলের ভালো ক্যারিয়ার না, হি ক্যানট ক্যারি অ্যাট অল, বল ক্যারি করে না। ও যেটা করে ইয়ের মতো ব্যাকপাস খেলে না খুব বেশি, বাট ও বল ডিস্ট্রিবিউট ওর জায়গা থেকে করে, বল যে খুব বেশি সামনে নিজে নিজে ক্যারি করে সেটা করে। মডরিচ ভালো বল ক্যারিয়ার। এখন ভালভার্দের কে যদি নামানো হয়, বললাম যে মাঠে খেলে না, ভালভার্দে একা আছে, ও ক্রুসের ডিউটি করতে পারবে না, ওর বল ডিস্ট্রিবিউশন ভালো কিন্তু বল ক্যারি করতে পারে। আবার ও হয়তো ক্যাসিমিরো লেভেলে ক্যাসিমিরো ডিউটি পারবে না, বাট ও শিল্ডিং ও পারে। সো বেসিক্যালি ভালভার্দে যখন মাঠে থাকে তখন আমরা হচ্ছে আপনার ক্যাসিমিরোর হাফ পাই, মডরিচের হাফ পাই, ক্যারিং বল ক্যারিং পার্টটা আমি বলতে চাইছি, ক্রিয়েটিভিটি বলতেছি না, প্লাস সাথে আরো এনার্জি যোগ করেন, আরো ইন্টেন্সিটি যোগ করেন, মানে ম্যাচে ওই জিনিসটা আমরা পাই। এখন যে জিনিসটা হয়ে গেছে, এটা আসলে মডরিচ যে এভাবে খেলা শুরু করবে এই সিজনে হঠাৎ করে, এটা তো আমরা মানে এটা তো প্রেডিক্টেড ছিল না।
হ্যাঁ, এটা আনএক্সপেক্টেড।
আমরা যদি এরকম ভাবে ইনসার্ট করতে যে জিনিসটা যে মডরিচ ভালভার্দে ক্যাসেমিরো, তখন যেটা হয় যে আমরা কিন্তু ডিস্ট্রিবিউশন পার্টটা একদমই মিসিং, একদমই মিসিং বলতে, হ্যাঁ মডরিচও খুবই ভালো একজন ডিস্ট্রিবিউটর, বাট দ্য থিং ইজ ক্রুসের মতো কিন্তু সে, আমরা মডরিচ যখন খেলে সে কখনো অত ডিপে একদম প্যারালাল টু ডিফেন্ডার্স লাইক র্যামোস আর ভারানের মাঝামাঝি যে ডিস্ট্রিবিউট করা, এটা কিন্তু কখনো মডরিচ করে না, সবসময় বলটা নিয়ে হচ্ছে ক্যারি করে। সো তখন হচ্ছে একটা আপনার এই পিছন থেকে বিল্ড আপ, আপনারা যে এখন নতুন জিনিস শুরু করছে, নতুন ট্রেন্ডি একটা ব্যাপার এই বিল ফ্রম ব্যাক, এই যে জিনিসটা প্রবলি এটা ইন্টেনশনালি করতেছে জিতান গত সিজনের থেকে, কিন্তু এই সিজনের খেলার ধাঁচটা ডিফারেন্ট, এইটা করা ডিফিকাল্ট হয়ে যাবে। এখন সে যদি তার এই প্ল্যানিং স্টিক থাকতে চায়, অ্যাকচুয়ালি ক্রুস আর মডরিচকে একসাথে নামানো ছাড়া এই মুহূর্তে গতি নাই, কারণ হ্যাভিং সেড দ্যাট এই যে আপনার মডরিচ যেভাবে স্টেপ আপ করছে, যদি মডরিচ এই স্টেপ আপটা না করতো আমার মনে হয় মডরিচ এতগুলো ম্যাচ খেলতো না, ভালভার্দেকে আমরা বেশি দেখতাম। প্লাস ভালভার্দে কিন্তু খেলতেছিল ইনজুরিটা, ইনজুরিতে পড়ার পর থেকে আবার যখন অ্যাভেলেবল হইলো এরপরে আমরা দেখলাম যে মডরিচ আসলে অন্য লেভেলের ফর্মে। সো আমরা যদি ভালভার দিকে অ্যাকচুয়ালি ইনসার্ট করতে চাই, মডরিচকে কিন্তু জিদান আমার ধারণা রেস্ট দিত না বা দিবে না, বসালে জিদান বসাবে হয় ক্যাসেমিরো অথবা ক্রুস দুজনের একজনকে, সরি হ্যাঁ ক্রুস অথবা ক্যাসেমিরো দুজনের একজনকে, মডরিচ থাকবে এই আর কি সেট আপটা।
ওকে, সো কৌশিক ভদ্রতার কাছে যাই, যে একই প্রশ্ন, যে ভালভার্দে কি আসলে চান্স কম পাচ্ছে এরকম কিছু, প্লাস স্কোর ফিউচার ইন মাদ্রিদ নিয়ে যদি কিছু বলেন।
না, ইস্কোর তো মাদ্রিদে আর খুব একটা বেশি কিছু ফিউচার নাই, ওর তো এখন যা আছে সব অতীত, হ্যাঁ এছাড়া আর কি বলার আছে। কিন্তু ভালভার্দের কথাটা একটু একটা জিনিস কি যে 2000, এখন তো ফাইনাল আমরা আসলে এতগুলা রিয়ালে জিতছি ওই চ্যাম্পিয়ন্স লিগের, এখন আসলে ওই অনেকটা বৃদ্ধ মানুষের মতো চিন্তা করতে হয় কোন ফাইনালটা, এবং মুক্তমুখ যাই হোক লাস্ট ফাইনালটা যেটাতে আর কি সালা মানে ফিরমিনো সবাই আমাদেরকে খাইয়ে ফেলবে, ও মুক্ত মুখ হাবি জাবি, হ্যাঁ বিশাল একটা ই জিদান সেই ফাইনালটাতে কিন্তু একটু স্লো খেললো, খেললো কিভাবে তখন স্কোরে নামায় দিল, খেলাটা ড্যাম করে দিল। ওই যে কড়া লিভারপুল ওয়ালারা যে কয় না যে সালা থাকলে হ্যান করতাম ত্যান করতাম, থাকলেও যে কাজ কোলাটা করতো, না থাকলেও তাই করছে। হ্যাঁ, এটা কি ছিল যে খেলাটা একটা টায়ার করতো ওদেরকে, কারণ লিভারপুলের তো তখন ক্লোপের একবারে প্রাইম গেগেন প্রেসিং এর সময়টা, 60 মিনিটের পর যখন ওর অবস্থা খারাপ তখন কিন্তু ইয়াকে নামায় দিছে,
বেল বেল বেল
বেলডে নামায়
গ্যারেথ
দিছে, এবং এবং সাথে সাথে 2 গোল। হ্যাঁ, সব কিছু আসলে ভুলে হয় না, অনেক কিছু টেকটিক্যালি হয়, রেজাল্টটা হচ্ছে একটা বাই প্রোডাক্ট, সেটা আমার ভুলে হইতে পারে, আমার গোলেও হইতে পারে, ওইটা ব্যাপার না। ঠিক এইভাবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে রাউল গার্সিয়া এবং যে টাইপের ওই প্লেয়ার গুলো এখন অ্যাথলেটিকো বিলবাওয়ে আছে, ওরা শুরু থেকে খুব টায়ারলেস খেলবে। তো আমাদের মিডফিল্ড এই প্রেশারটা সোক করে নিলে, আপনার যখন 60-65 মিনিটের পরে ভালভার্দের মতো একটা এনার্জেটিক প্লেয়ার মিডফিল্ডে আসবে, সেটা লিড ডিফেন্ড করার জন্য হোক অথবা গোল করার জন্য হোক, ওইটা তখন আমাদের জন্য মারাত্মক বেনিফিট হবে। আমার কাছে এই জিনিসটা আউটকাস্ট মনে হচ্ছে। আর আউটকাস্টের সময় আপনি রেফারেন্স টানলেন হচ্ছে ওই মার্সা। হ্যাঁ, একটু একটা জিনিস বলি, সরকারি চাকরিজীবীদের কাছে সাংবাদিক যারা আছে, লোকাল সাংবাদিক, তারা হচ্ছে এরকম যে ওরা আইসা অফিসে বইসা থাকে, ওই কিছু টাকা পয়সা না দিলে আর কি উঠে যায় না। আর মার্সার সাথে মনে হয় পেরেজের এরকম একটা সম্পর্ক আছে যে মাসোয়ারাটা না পাইলে একটা হাউল ফাউল নিউজ করে বসে। যে ভালভার্দের মতো প্লেয়ার যদি রিয়াল মাদ্রিদের বর্তমান টিমে, বর্তমান যে হাল, এই হালে যদি বলে ভালভার্দে আউটকাস্ট, হয় এরা ফুটবল বুঝে না, তা নাহলে হচ্ছে ওই যে গ্যাঞ্জাম লাগানোর জন্য আর কি সবসময়
হুম
খবর
হুম
টবর করে, এইগুলো ফাও জিনিস। হ্যাঁ, এটা জাস্ট একটা টেকটিক্যাল ইস্যু আমার কাছে মনে হইতেছে। এবং আমি যতটুকু প্রেডিক্ট করি, যদি কখনো রিয়াল মাদ্রিদ ফাইনালে উঠে, তাহলে দেখবেন ভালভার্দেরে ফাইনালে শুরু থেকে খেলাইতেছে, কারণ দুইটা টিমের এগেনস্টে দুই রকম অ্যাপ্রোচ থাকবে। বার্সা কখনো এমন প্রেসিং করে না যে ভালভার্দেরে আমার সেভ করে রাখতে হবে, বরং বার্সারে প্রেস করার জন্য শুরু থেকে ভালভার্দেরে খেলাবে।
ভালভার্দেরকে
হ্যাঁ,
লাগবে
ভালভার্দেরকে খেলাবে। এটা আমার কাছে মনে হচ্ছে, এটা জাস্ট হচ্ছে আপাতত রাউল গার্সিয়াতে প্রেসিংটা সোক করবে, তারপর ভালভার্দেরে দিয়ে বাকি কাজ ফিনিশ করবে।
ওকে,
মামা লাভ ইউ।
আচ্ছা তো ওয়াসিফের কাছে যাই, যে আজকে বিলবাওর সাথে যে ম্যাচটা, সেটাতে রিয়াল মাদ্রিদের সম্ভাবনা কিরকম দেখতেছো? আজকে রিয়ালের স্ট্যাটিস্টিক্যালি জাস্ট 5টা প্লেয়ার আছে রিয়ালের, যে স্কোয়াডের মধ্যে 5টা প্লেয়ার আছে যারা স্প্যানিশ সুপার কাপ খেলছে, রামোস, বেনজেমা, আসেন্সিও, ক্রুস, মদরিচ। তো এদের মধ্যে রামোস তো সবচেয়ে বেশি বার জিতছে, ও রামোস সম্ভবত আজকে
খেলতেছে?
আজকে খেলতেছে না?
হ্যাঁ খেলতেছে।
হ্যাঁ আজকে খেলতেছে। ওকে, তো রামোস অনেকদিন পর ব্যাক করতেছে আসলে, তো অ্যাকচুয়ালি এটার ইম্প্যাক্টটা আসলে কিরকম পড়বে?
র্যামোস তো অনেক বড় বুস্ট ভাই। তার উপর অ্যাটলেটিকো বিলবাওর সাথে আমাদের রেকর্ডে মনে হয় সবচেয়ে বেনজেমার ফেভারিট টিম অ্যাটলেটিকো বিলবাও, 19 ম্যাচে 13 গোল সামথিং। তো এটাও ইম্পর্টেন্ট বিষয়, যেহেতু আমাদের কোনো অ্যাটাকার নেই। বেনজেমার ভালো দিন গেলে আমাদের জন্য ভালো, বেনজেমার খারাপ দিন গেলে এখন আমাদের জন্য খারাপ। একসময় রোনাল্ডোর উপর আমাদের এই ভরসাটা ছিল, এই জন্য আমরা আরো কনসিস্টেন্ট, এর চেয়ে বেশি কনসিস্টেন্টলি রেজাল্ট পাইতাম, কিন্তু এখন আমাদের বেঞ্চমার্কই এইটা। তখন বেঞ্চমার্ক ধরে এক্সপেকটেশন করতে হবে, বেনজেমা যেরকম হলো ফর্মে যদি থাকে এটা আমাদের জন্য আজকে খুবই ইম্পর্টেন্ট বিষয় হবে। তারপর কৌশিক দা যেটা বললো, আমরা এখন কিভাবে আমাদের মিডফিল্ডটাও সোক করে অ্যাটলেটিকো বিলবাওয়ের পেসিং, রাউল গার্সিয়া যারা যারা, ইনাকি উইলিয়ামস এর পেস কে আমরা কিভাবে হ্যান্ডেল করি। ইনাকি উইলিয়ামস মানে ওর অ্যাটলেটিকো বিলবাও ক্যারিয়ারে একটা ম্যাচ মিস করে নাই, যেটা হলো রিয়াল
হ্যাঁ
রেকর্ড।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
180
দেড়শোর
বা
উপর
190টা ম্যাচ
টানা
খেলছে, 180টা বা 90টা ম্যাচ একটানা স্টার্ট করছে।
সাপোজ।
ইনাকি উইলিয়ামস লাস্ট বার্সার সাথে ম্যাচেও, মার্সেলিনো হার্নান্দেজের ফার্স্ট ম্যাচে অনেক ভালো খেলছে, বার্সাকে ট্রাভেল করছে। এখন আমাদের ফুলব্যাক কিভাবে ইনাকি উইলিয়ামস কে হলো হ্যান্ডেল করে, রাউল গার্সিয়াদের পেসিং কিভাবে সোপ করে, আমরা কোন রিয়াল মাদ্রিদ হিসেবে আজকে অ্যাপিয়ার করি, ওইটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে প্লে করবে। আই থিঙ্ক উইল হ্যাভ এ গুড চান্স এখন।
তো আচ্ছা, আমরা এই কমেন্টটা দেখিনি, নাহিয়ান অন্তিক বলছেন, দ্য থিং ওয়াজ নোবডি থট দ্যাট রামোস উইল বি দিস গুড এট দ্য এজ অফ 34-35, মিলিতা ওয়াজ বট টু রিপ্লেস দ্য হিম সামডে, জাস্ট লাইক রাম ভারান ওয়াজ বট টু রিপ্লেস পেপে অ্যান্ড ওয়াজ গিভেন হিজ অপরচুনিটিস গ্রাজুয়ালি। সো ওয়াসিফ, কমেন্টটা নিয়ে বলো তোমার অপিনিয়ন কি?
ভাই মিলিতাও র্যামোস রিপ্লেসমেন্ট হিসেবে, র্যামোসকে যখন আমরা কিনছিলাম, র্যামোস কিন্তু অলরেডি ওয়ান অফ দ্য ফাইনেস্ট রাইট ব্যাক ছিল লা লিগার, সেভিয়াতে হলো খুবই ভালো খেলছে, তারপরে আমরা কিনছি। তো মিলিতাও আবার
না
আমার সবসময়
সেটা সেন্টার ব্যাক খেলতো সেভিয়াতে,
না রাইট
জি ভাই
ব্যাক,
রাইট ব্যাক
এলভেস এলভেস ছিল সেভিয়াতে ওই সময়।
ও আচ্ছা
হ্যাঁ
হ্যাঁ
সেন্টার
সরি,
ব্যাক খেলতো, জি ভাই রাইট ব্যাক তারপরে ছিল। কিন্তু আমার থিওরি কি যে আমরা যখন 55 মিলিয়ন বা 60 মিলিয়ন একটা প্লেয়ারের উপর স্প্ল্যাশ করব, ওইটা কমপক্ষে 2-3 বছর হলো টপ লেভেলে পারফর্ম করা প্লেয়ার হওয়া উচিত। এত
আরেকটু
মিলিয়ন
অ্যাড
এটা
করি
হলো
এক্স্যাক্টলি, প্লাস প্লাস যদি আমি 55 মিলিয়ন দিয়ে আমি যদি মিলিতেও কিনতে পারি,
তাহলে
সাথে
70 মিলিয়ন
আর
দিয়ে
20
মিলিয়ে
মিলিয়ন
কেন
লাগে।
কিনতে পারবো না
এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটা হচ্ছে আমার কথা। প্লিজ কন্টিনিউ, সরি আমি।
আমরা হলো যে বলি যে আয়াক্স এর সাথে আমাদের সম্পর্ক খারাপ, বার্সেলোনার ভালো, ইভেন্টাস কিন্তু বার্সেলোনার মুখের উপর দিয়ে ডিলিট কে নিয়ে গেছে, এমন না যে বার্সেলোনা এক্সট্রা বেনিফিট পাইছে। রায়োলা হলো ওর মানে ওর টার্মস এ ইয়া ছিল, অটুট ছিল, গেম টাইমের কথা হোক বা ইয়া হোক। আর আরেকটা কথা আমি রিয়াল মাদ্রিদ ফ্যানদের কাছে শুনি যে ডিলিট হলো গেম টাইম পাইতো না রিয়াল মাদ্রিদ, এই জন্য কিনা হয়নি। ডিলিট থার্ড বা ফোর্থ সেন্টার ব্যাক হিসেবে আসতো না, ডিলিট ইভেন্টাস এ যখন গেছে ফার্স্ট সিজন থার্ড ফোর্থ সেন্টার ব্যাক হিসেবেই ছিল, কিয়েলিনি বনুচ্চি স্টার্ট করছে রেগুলারলি, ওই গ্রাজুয়ালি গেম টাইম পাইছে, গেম টাইম পাই প্রুফ করছে। সো ডিলিট যে রিয়াল মাদ্রিদে আসতো না প্রপার প্রজেক্ট যদি আমরা দেখাইতে পারতাম ওইটাও ভুল। আর আমার কাছে তখন মনে হয় যে ডিলিট হলো আমরা 2017 বা 18-তে হলো ইউরোপা লিগ থেকে আমরা ডিলিট কে দেখে আসতেছি, ইউরোপা লিগের পারফরমেন্স হোক ডিলিট ফ্রাঙ্কি ডিয়াং কে। ডিলিট ডিয়াং কিন্তু এমন না যে 6 মাসের পারফরমেন্স এর পর ওদের হাইপ ছিল, ওদের হাইপ ছিল 2-3 বছর আগে থেকে। 2-3 বছর আগে থেকে মানুষ বলতো যে র্যামোসের মতো হলো বল প্লেইং অ্যাবিলিটি, আর মিলিতারও বল প্লেইং অ্যাবিলিটি ভালো অ্যাজ হি প্লেড অ্যাজ সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার। কিন্তু ডিলিট হলো ডিলিট, পাও টোরেস বা এখনকার উপামেকানো, এরা হলো বল প্লেইং এর দিক
লিডার
থেকে
ম্যাটেরিয়াল,
লিডার ম্যাটেরিয়াল, বল প্লেইং এর দিক থেকে ওদের কোয়ালিটি মিলিতাও হচ্ছে বেটার। তো যখন আমরা র্যামোসের রিপ্লেসমেন্ট দেখবো, সবচেয়ে বেশি দুইটা জিনিস দেখা উচিত, একটা হলো লিডার ম্যাটেরিয়াল, একটা হলো বল প্লেইং অ্যাবিলিটি। এই র্যামোসের বল প্লেইং অ্যাবিলিটি কিন্তু আমরা সিটির সাথে মিস করছি, কারণ হলো ভারান, যেহেতু সেন্টার ব্যাক দুইটা আমরা সবসময় পেয়ারে খেলি, ভারানের ভারানের পাসিং ভালো, কিন্তু ভারানের পাসিং কখনো হলো র্যামোসের মতো এলিট না। মিলিতার পাসিং ভালো, মিলিতার পাসিং র্যামোসের মতো এলিট না, র্যামোসের মতো এলিট খুবই কম প্লেয়ারেরই
বাট
অবশ্য পাসিং,
ভারানের কিন্তু বল ক্যারিংটা বা বল
বল
প্লেইংটা
ক্যারিংটা
খুবই আন্ডার রেটেড। ও
কেন
বোথ
ডাবল
ফুটেড,
ফুট দিয়ে কিন্তু ভালো খেলে, বোট ফুটেড কিন্তু
এটাই
খুবই
বলতে
ভালো।
চাচ্ছিলাম।
আর ওই তো মানে
আচ্ছা
যে
আচ্ছা,
ফুটি ইউজ করা উচিত,
আরেকটা জিনিস হচ্ছে, কেন জানি মনে হচ্ছে ডিসকাশনটাতে মানে শুনে মনে হচ্ছে যে আমরা মিলিটাকে খুব
মিলিতা ওয়ান ক্লাস,
ক্রুসিফাই
মানে
করতেছি,
মিলিতার
ব্যাপারটা
ওয়ার্ল্ড
তা না।
ক্লাস পটেনশিয়াল।
ম্যান
জি ভাই
এটাই বলতেছে, ম্যান সিটির সাথে ও যে খেলছে মানে
খুবই ভালো খেলছে,
ভালো খেলছে, খুবই ভালো খেলছে, সেটাই আমি বলতে চাচ্ছি। আমরা কিন্তু আসলে মেইন কথার মেইন উদ্দেশ্যটা মিলিতাওয়ারে ক্রুসিফাই করা না। মিলিতাওয়ারের
মিলে
খেলার স্টাইল আমার খুবই ভালো লাগছে, ইভেন ভারানের মধ্যে যে জিনিসটা নাই, ও রেমোস না থাকলে ফুল আউলা যায়, মানে রেমোস সহ ভারানে আর রেমোস ছাড়া ভারানে আকাশ পাতাল পার্থক্য, নর্থ পোল সাউথ পোলের পার্থক্য। এই জন্য আমি লিডারশিপের কথাটা বললাম, যে ডিফেন্স অর্গানাইজ করার যে ব্যাপারটা, কিচ্ছু না, খালি চেঁচামেচি করে ডিফেন্স অর্গানাইজ করার যে ব্যাপারটা, এটা ভারানের জিরো। শুধু যে জিরো তা তো না, ও রেমোস না থাকলে, তার পাশে একজন লিডার না থাকলে সে আউলা থাকে। এখন এই এই গুণটা ডিফেন্সে দরকার, ব্যাকলাইনে দরকার, এটা ছাড়া হবে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। রেমোস না থাকলে মাদ্রিদ যেভাবে কলাপস করে, একটা টপ নচ টিম, ওই 4 সিজনে 3টা ইউসিএল জেতা, 5 সিজনে 4টা ইউসিএল জেতা একটা টিম, এটা কিভাবে সম্ভব যে একটা প্লেয়ারের অ্যাবসেন্সে ফুল কলাপস করে?
আয়াক্স এর সাথে ম্যাচ হোক, আমাদের হলো সিটির সাথে ম্যাচ হোক, র্যামোসের অ্যাবসেন্স যে কত বড় অ্যাবসেন্স আমরা দেখছি। তো র্যামোসের যখন
এক্স্যাক্টলি
রিপ্লেসমেন্ট কিনতে যাব 6 মাস, মানে মিলি তো ওয়ার্ল্ড ক্লাস পটেনশিয়াল, কিন্তু আমার দরকার যে হলো যে এত বড় 60 মিলিয়ন স্প্ল্যাশ করতেছি র্যামোসের রিপ্লেসমেন্ট হিসেবে, কমপক্ষে 2-3 বছর ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স হোক বা ওয়ার্ল্ড টপ লেভেলে পারফরমেন্স হোক, তারপর দেখে আমরা কিনবো। কারণ একটা প্লেয়ার পোর্তোতে যেই ভালো পারফরমেন্স দিবে, একটা প্লেয়ার রিয়াল মাদ্রিদের প্রেশার নেওয়ার মতো সেই প্লেয়ার কিনা, বা রিয়াল মাদ্রিদের হলো ব্যাকলাইন সলভ করার জন্য র্যামোসের রিপ্লেসমেন্ট হওয়ার, মানে রিপ্লেসমেন্ট হওয়ার জন্য সেই কিনা, আমরা তো এত তাড়াতাড়ি বুঝবো না। আবার বলা যেতে পারে যে
সেটাই,
ভারানকে আমরা কিনছিলাম ভারানের জন্য মানে আমরা 3-4 মিলিয়ন বা 10 মিলিয়নের কম স্প্ল্যাশ করছি,
দশ দশ লেন্স থেকে নিয়েছিলাম,
লেন্স থেকে 10 মিলিয়নের মতো স্প্ল্যাশ করছি। সো ইট ওয়াজ অ্যান আইডিয়াল সাইনিং, এই টাইপের সাইনিং গুলো খুবই ভালো। যদি আমরা ভারান হলো মানে ফেলিয়ার হইতো খুবই লস প্রজেক্ট না, ভারান কাজে দিছে একটা হিউজ হিউজ সাকসেস। ফেদে ভালভার্দের ফেলিয়ার হয়তো কোনো সমস্যা নাই, ফেদে ভালভার্দের কাজে দিছে হিউজ সাকসেস, কিন্তু আমরা যে 300 মিলিয়ন হলো হিউজ প্রজেক্টের উপর ইনভেস্ট করছি, এটা
সেটা
কাজে
ইভেন
দিলে ভালো, এটা না
টাকাটাও
কাজে
আমার সমস্যা না, টাকাটাও আমার সমস্যা না, আমি তো বলতেছি যে ভাই খরচ কর, বাট 55 মিলিয়ন বাই আফটার রিনিয়ার, রড্রিগো, ভিনিসিয়াস, এগুলা কেন ভাই?
মানে এমন কথা শোনা যায় যে ওয়ার্ল্ড এর সব ক্লাব ইন্টারেস্টেড ছিল ভিনিসিয়াস, রড্রিগো, রেইনিয়ার এর উপর। ওয়ার্ল্ড এর আসলে সব ক্লাস ইন্টারেস্টেড ছিল, বিকজ দে আর হাই ক্লাস ট্যালেন্ট। কিন্তু কোন ক্লাবই কিন্তু রিয়াল মাদ্রিদের মতো 50 মিলিয়ন একটা ইউথ
এটা অফার
প্লেয়ার
করে
যে
না
হলো
এখন।
কোন ক্লাবই করেনি,
আচ্ছা আমি
একমাত্র
একটু
রিয়াল
যোগ করি
মাদ্রিদই অফার করছে।
এখানে, আসলে আমার ধারণা জিদান থেকেও আসলে আমাদের যে স্কোয়াডটা ছিল আছে কালাফাত, উনি কালাফাত, তার অপিনিয়নের উপর বেস করে আসলে কেনা হয়েছিল। মানে যার নিউজ দেখছিলাম, উনি কালাফাত বলছে এর থেকে বেটার প্রসপেক্ট হয় না বিনি, রদ্রিগো বোথ, ফেদে ভালভার্দেও সম্ভবত কালাফাতের ইয়াতে ছিল। তো এরা সবই অ্যাকচুয়ালি কালাফাতের ইয়াতে গেছে আসছে, এরকমটাই নিউজ অনুযায়ী। এরপরে মিলিতাও একটাও ট্রু যে ক্যাসিয়াস আর পেপের রিকমেন্ডেশনে আসছে, এটাও নিউজ ছিল। তো বেসিক্যালি আবার
ক্যাসিয়াস
এদিকে
ওপেনলি
ভারান,
মিলিতার সম্পর্কে
ভারান
বলছো?
ভারান কিন্তু অ্যাকচুয়ালি জিদানের সাইন ছিল, জিদানের
একজন অ্যাডভাইজার
প্রেশারে
ছিল,
ভারানকে কেনা হয়েছে। তো ওই দিক থেকে আসলে ভারানকেও সে ওই কারণে হয়তো কোনো একটা কারণে খেলাচ্ছে। আর ভিনিসিয়াসে রিসেন্টলি আমরা দেখছি যে তার অ্যাটাকিং থ্রেট নাকি, মানে স্ট্যাটিস্টিক্যালি তার অ্যাটাকিং থ্রেট নাকি লালিগার অন্য প্লেয়ারদের মধ্যে হাইয়েস্ট বা এরকম টপ থ্রির মধ্যে একটা। তো তার স্কোরিং এ একটু ঝামেলা আছে আর কি। তো ওকে, তো আমরা ইয়াতে যাই। আচ্ছা হ্যাঁ, ওয়াসিফ কিছু বলবা?
ভিনিসিয়াসের যে অ্যাটাকিং থ্রেটটা ভাই, স্ট্যাটিস্টিক মানে অনেক সময় অনেক রকম দেখায়। ভিনিসিয়াসের সমস্যা কি, এগেইন হাই পটেনশিয়াল কিন্তু এন্ড প্রোডাক্ট জিরো। ভিনিসিয়াসের ওই অ্যাটাকিং স্ট্যাটিস্টিকটাকে দেখায় কারণ ফাইনাল থার্ডে বেশি বল রিসিভ করতেছে, ফাইনাল থার্ডে বেশি বল ক্যারি করতেছে, ফাইনাল থার্ডে বেশি পাস দিচ্ছে। এখন ওইটার উপর বেস করে ওর অ্যাটাকিং থ্রেট, এস্টিমেটেড অ্যাটাকিং থ্রেটটা অনেক বেশি দেখানো হয়। এস্টিমেটেড অ্যাটাকিং থ্রেটের আউটপুট যে কি আসতেছে ওইটা তো স্ট্যাটস বুঝাবে না, আমরা যারা খেলা দেখতেছি ওইটা বুঝবো। এগেইন ভিনিসিয়াস এর পোটেনশিয়াল অনেক বেশি, রড্রিগোর পোটেনশিয়াল অনেক বেশি, রেনিয়ার হেসুস এর পোটেনশিয়াল অনেক বেশি, কিন্তু ইট ডাজেন্ট মেক সেন্স যে আমরা একটা পজিশনের জন্য তিন অলমোস্ট সেম পজিশন, যেহেতু রেনিয়ার জেসুস হলো মানে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে অনেক অ্যাসেনশিয়াল টাইপের প্লেয়ার, অলমোস্ট সেম পজিশনের জন্য তিনটা ইয়াং কিডের উপর আমরা এত মিলিয়ন স্প্ল্যাশ করবো, যেই সময় হলো আমাদের রোনাল্ডো চলে গেছে, যে সময় আমাদের বেলের রিপ্লেসমেন্ট দরকার, যে সময় আমাদের কমপক্ষে 24-25 বয়সের কিছু এস্টাবলিশ ফরওয়ার্ড দরকার। আমরা হ্যাজার্ডের পিছনে স্পেন্ড করছি, কিন্তু হ্যাজার্ড বেনজেমাও কিন্তু আমাদের হলো, হ্যাজার্ড বেনজেমা যদি ফুল ফর্মে থাকে, ফুল ফ্লোতে থাকে, তাও কিন্তু আমাদের একটা থার্ড আরো একটা স্ট্রাইকার, আরো একটা গোল স্কোরার দরকার। বিকজ হ্যাজার্ড ইজ এন্ট এলিট গোল স্কোরার, বেনজেমা ইজ এন্ট দ্যাট গ্রেট এলিট স্কোরার, মানে কম্পেয়ারিং টু লেভানডস্কি অর হালান্ড অর আগুয়েরো।
তো
আমি
ওকে,
যে আমরা
আমরা
ওয়ান
পটেনশিয়াল
ডাইমেনশনাল
নিয়ে, আমরা
ছিলাম অনেকটা।
আমরা যে পটেনশিয়াল নিয়ে যে কথাটা বললাম, হোয়াট উই ডু নর্মালি, হোয়াট উই ফুটবল ফ্যান্স ডু, যে আমরা যখন হচ্ছে একটা প্লেয়ারের ফ্ল্যাশি ড্রিবলিং স্কিলস দেখি, খুব বেশি স্পিড দেখি, তারপরে লুক্রেটিভ পাসিং এবিলিটি দেখি, এগুলো যখন দেখি তখন আমরা বলি যে এটা পটেনশিয়াল আছে। কিন্তু ডিসিশন মেকিং বলে যে একটা টার্ম আছে, এটাতে যে আমরা কোনো দামই দেই না। এই যে রড্রিগো ছেলেটা খুব বেশি আহামরি, মানে দর্শনীয় কোনো খেলা কিন্তু খেলে না, বাট খুব কুইক চিন্তা করে, খুব কুইক চিন্তা করে ডিসিশনটা নেওয়া যায়, আমি শট করব, যেমন আমি বলটা লিক করব, আমার থেকে বেটার পজিশন একটা প্লেয়ার আছে, মনে করেন আমি 5টা সুযোগ পেলাম, মানে 5 বার আমার কাছে বল আছে, আমি শুরু করতে পারি, আবার আমার পাশে হচ্ছে স্ট্রাইকার আছে, তার জন্য বলটা লিভও করতে পারি। আমার 5টার মধ্যে 5টাই যে আমি শুট করব সেটা কারেক্ট ডিসিশন আমি সেটাও না, আবার 5টা আমি লিভ করে দিব সেটাও না। এই যে রেশিওটা, এটা রড্রিগোর এই বয়সে এই ম্যাচিউরিটি এত ভালো, খুবই আন্ডার অ্যাপ্রিসিয়েটেড। তো আমার মতে ডিসিশন মেকিং এই ব্যাপারটাও একটা পটেনশিয়াল। সো রড্রিগোর পটেনশিয়াল নিয়ে আমরা ইভেন মাদ্রিদ ইস্তারাও খুব কম কথা বলি, খুবই আন্ডার অ্যাপ্রিসিয়েট করি, যেখানে ভিনিসিয়াস শুধুমাত্র, আমার মনে হয় যে ওর স্পিডটা ইভেন যারা ফিফা প্লেয়ার তারা জানে, নর্মালি যে খেলার সময় ভিনিসিয়াস নিয়ে খেলি ও খুব ভালো করে বিট করতে পারে না, সেম খেলার সময় তাই, ওই স্পিড আর যে যে ড্রিবলিং গুলো, যে ট্রিকার গুলো, এটার কারণে আমরা খুব, আমার মনে হয় যে ওর এই পটেনশিয়ালের পার্টটুকু আমরা একটু বেশি হাইপ নিয়ে আর কি আলোচনা করি। যতদিন পর্যন্ত না ও এই জিনিসটুকু ফিক্স করতে পারতেছে যে এই পজিশন থেকে আমার ক্রস করা উচিত, এই পজিশন থেকে আমার নিজে অ্যাটেম্প নেওয়া উচিত, শুট করা উচিত, আর এই পজিশনে আমার বলটা লিভ করা উচিত, ততদিন এইগুলা করে লাভ না। ওই ড্রিবলিং হচ্ছে আপনার ইয়েও করে, বেন আরফাও করতো, অন্য লেভেলের ড্রিবলিং করতো,
হ্যাঁ
বেন আরফা, বেন আরফা, বেন আরফাই আছে। বেনারফা মেসি
এরকম
হইতে পারে না, ও
বেনারফা
বেনারফাই
একবার
আছে।
ট্রায়াল করে এখন
ও হ্যাঁ, আমার খুব
বেনারফা
পছন্দের প্লেয়ার।
খেলে। ওকে, সো আমাদের যে প্রজেক্টটা আসলে রিয়াল মাদ্রিদ বলতেছে পাবলিকলি নন পাবলিকলি ইয়াং প্লেয়ারদের নিয়ে, তো সেখানে তো খুব ভালো দুইটা প্রসপেক্ট আছে, লাইক এখন হলো তাকেফুসা কুবো, সে তো কোথায় ছিল, সে ভিয়ারিয়ালে ছিল, তো ভিয়ারিয়াল থেকে সে গেম টাইম পাচ্ছে না দেখে মাদ্রিদ তাকে আবার লোন ডিল ক্যান্সেল করে গেটাফেতে দিছে বোর্দালাসের আন্ডারে, তো সে নেমে আবার দুইটা অ্যাসিস্ট করছে। তো ভিনিস অ্যাকচুয়ালি তাকেফুসা কুবোর পারফরমেন্স বা তার ফিউচারটা রিয়াল মাদ্রিদে কিরকম এটা নিয়ে আসলে আমি জানতে চাইবো কৌশিক ভদ্রতার কাছে।
মাইক অফ তোর, মাইক অফ।
যেহেতু এখনো রিয়াল মাদ্রিদে খেলে নাই, সুতরাং ধরে নিতে হবে তার ফিউচারও ভিনিসিয়াস, রড্রিগো, কুবো, তারপরে ব্রাহিম, তারপর হচ্ছে রিনিয়ার, ওদের মতো। একটা কথা হচ্ছে এরকম যে একটা প্লেয়ার ফ্লপ করলো মানা যায়, দুইটা ফ্লপ করলো মানা যায়, একটা না অনেকগুলা যখন প্লেয়ার ফ্লপ করে তখন নিজেদের দিকে কিছুটা আঙ্গুল আসে। 1 নাম্বার, আমাদের টিমে সবচেয়ে বেশি সাইন করতেছি ইদানিং বেনজেমা ছাড়া লুকাস ভাস্কেস।
হুম
কেন? কারণ আমাদের খেলাটা হচ্ছে ক্রস এন্ড হেড। লুকাস ভাস্কেজের আছেই একটা জিনিস, ক্রস এবং দৌড়াদৌড়ি। তো আমাদের বর্তমান যে প্লেয়িং স্টাইল, এতে খুব কম ইয়াংস্টারের পক্ষে, আক্রমণ ভাগের খুব কম ইয়াংস্টারের পক্ষে আমাদের এখানে সাকসেস করার চান্স আছে। আপনি এত দূর যাওয়া লাগে না, বরুশিয়া ডর্টমুন্ড যে প্লেয়ার তুলে, বাইরা যে ইয়াং ট্যালেন্ট ডেভেলপ করে, আপনি ওই জিওভানি রেইনের খেলা দেখেন না, ওদের যে খেলা
হুম
স্টাইল ওর সাথে ফুললি ও যায়। জিওভানি রেইনার জন্য আগের কোচটা কিন্তু তার টেকটিক্স পরিবর্তন করছে, স্যাক হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, এতে ওদের কিচ্ছু আসে যায় না, কারণ ওই জিওভানি রেইনারে দিয়ে তারা একটা 100 মিলিয়নের বিজনেস করে নেবে। আবার আপনি যে আমরা যে হেলান্ডে দেখে আমরা খুব মানে ই হইতেছি, হেলান্ডের কোন গুণটা আছে যেটা দেখে আমরা মানে ই করবো যে আছে, সেটা হচ্ছে তার ওই যে রোনালদোর মতো একটা হাঙ্গার আছে। এছাড়া হেলান্ড যে পজিশন গুলাতে বরুশিয়া ডর্টমুন্ডের প্লেয়ারদের কাছ থেকে বল পায়, আমাদের গত 2 বছরের খেলায়ও এত পরিমাণ থ্রু বল থাকে না, ওদের হাফ সিজনে এত পরিমাণ থ্রু বল থাকে। সুতরাং আপনি হেলান্ডকে কিভাবে আমাদের টিমে সেট করবেন? এক, আপনার টিমে আপনি কুবোরে আনলেন, সেই ঘুরে ফিরে কুবোর উপরে কাহিনী কি থাকবে, যে নিজে একটু ড্রিফট করে ওই কার্পাজালের কাছে বল দাও, সে ক্রস করবে। ভিনিসিয়াস, রড্রিগো, ঘুরে ফিরে ক্রস এন্ড হেড। তো এই জায়গার মধ্যে কে ড্রিবলিং করলো, কে ডিসিশন, ডিসিশন মেকের কথা যেটা বললো, এটা হচ্ছে একটা প্লেয়ারের সবচেয়ে বড় গুণ। কিন্তু রিয়ালে সম্ভবত ওদের ওই ডিবক্সের কাছে গিয়ে ডিসিশনটা নিতে হয় এটা, যে কে ক্রস কে আমি দিব না আমার সাথে প্লেয়ার দিবে। হ্যাঁ, তো আমার কাছে সত্যিকার অর্থেই আমাদের বর্তমান সিচুয়েশনটা খুব একটা আইডিয়াল সিচুয়েশন না ইয়াং প্লেয়ার ডেভেলপমেন্টের জন্য, এই জন্য এই প্রজেক্টটা বাদ দেওয়াই ভালো। 1 নাম্বার, যদি বাইরে কোনো প্লেয়ার সাইন করে ওরে আইনা ওই যে ইয়াতে, কিন্তু আমাদের টিমে এখন আর ইয়াং প্লেয়ার সাইন করার মতো নাই, কারণ আমাদের এখন হচ্ছে ওইটা এরকমই যে ওই একটা আছে না, যে ভারতে খুব ভালো ব্যাটসম্যান উঠে আর পাকিস্তানে খুব ভালো পেসার উঠে,
বোলার
এটার কি কারণ? এটাই যে সৃষ্টিকর্তা বাচ্চা বাচ্চা সব পেসার ওইখানে দিছে আর ব্যাটসম্যান ওইখানে দিছে না, এটা হচ্ছে কালচার, কোন জায়গায় কি কালচার উঠে। আমাদের এখন বেস্ট প্লেয়ার লুকাস ভাস্কেজ, এটাই বলে দেয় আমাদের প্লেয়িং স্টাইল কি আর আমাদের এখান থেকে কি টাইপের ট্যালেন্ট আমরা আশা করতে পারি। ওই যে ব্রাহিমের কথা ধরেন, ব্রাহিম কি এসি মিলানে গিয়ে খুব ভালো করতেছে না, বা কুবো যতক্ষণ খেলে ততক্ষণ খুব ভালো করতেছে না, এই প্লেয়ারগুলোকে আমাদের ক্লাবে আইনে দেখেন খুব খারাপ অবস্থা হয়ে যাবে। কারণ অনেক সময় প্লেয়ারের ভিতরের কিছু জিনিস আছে যেটা হয়তোবা এক কোচ দেখতে পারেন না আরেকজন দেখতে পারেন, যেটা সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে লরেন্তে। এই এক
মার্কোস
লরেন্তে যদি একটু লরেন্তে না হইতো, আন লরেন্তে খেলা হইতো, আমি ওই দিন একটু মিলাইলাম ইচ্ছা করে, সময় ছিল কিছুক্ষণ জার্নি করার সময়, তাহলে অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্ট কমসে কম 12 থেকে 14 পয়েন্ট কম থাকে, মানে 14টা ডিসিসি পয়েন্ট আইনে দেওয়ার পিছনে লরেন্তের গোল বা অ্যাসিস্ট দায়ী। অথচ এই লরেন্তে প্লেয়ারটাকে সিমিউনে কনভার্ট করছে। একটা সময় স্টার্লিং, স্টার্লিং ছিল আনপ্রোডাক্টিভ একটা ডিবলার লিভারপুলে থাকতে, হঠাৎ করে সিটিতে আসার পরে সে এখন মানে ওয়ান অফ দ্য বেস্ট গোলস স্কোরার। তো এখনো এটা আমরা নিজেরা যুক্তিতর্কের মাধ্যমে শিওর করতে পারবো না যে আমাদের সেট আপটা ইয়াং প্লেয়ার ডেভেলপমেন্টের জন্য খুব একটা সুইটেবল কি না এটা এখনো আমরা শিওর না। হ্যাঁ, আমাদের বর্তমান যে সেট আপ আছে সেটা ধরেন পরিশ্রমী প্লেয়ার, যেমন ধরেন ভালভার্দে আছে, লুকাস ভাস্কেজ আছে, যারা প্রচুর দৌড়ে রান করে অমুক করে, তাদের জন্য পারফেক্ট সেট আপ। কিন্তু এটা কিন্তু এখনো ই করতে পারবো না, সেটা কম্পারিজন হবে তখন যখন ওই ওই ইয়াং প্লেয়ারটা রিয়াল মাদ্রিদে ব্যাক করবে, বা ও এখন যারা ইয়াং প্লেয়ার রিয়ালে আছে তারা যখন রিয়াল থেকে অন্য টিমে যাবে, তখন একটা জিনিস হবে যে না তাদেরকে আমরাই ডেভেলপ করতে পারি না। কারণ অন্তত অ্যাটলিস্ট এটা অন্য কেউ হোক আর না হোক, কোভাচিচ লরেন্তের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে রিয়াল ম্যানেজমেন্ট যা ভাবছে দে আর ফার মোর বেটার। সুতরাং সুতরাং এখনো কিন্তু এটা বলার সময় আসে নাই যে শুধুমাত্র ওই ট্যালেন্টেরই দোষ নাকি ওই ট্যালেন্ট ডেভেলপমেন্টেও কিছু দোষ আছে।
জি ভাই, আমি একটা জিনিস অ্যাড করতে চাবো কি, আপনি যে বললেন কালচারের কথাটা, এতে আসলে ডিফারেন্স। যেমন ডটমুন্ডের কালচার হলো একটা প্লেয়ার ডেভেলপ করবে, ডেভেলপ করে 100 মিলিয়নে সেল করবে, ডটমুন্ড ডাজেন্ট কেয়ার অ্যাবাউট উইনিং দ্য ট্রফিস, রাদার কেয়ার মোর অ্যাবাউট সেলিং প্লেয়ার্স বা প্রডিউসিং প্লেয়ার্স অ্যান্ড আর্ন অ্যাকর্ডিংলি। এই সিজনও কিন্তু ওরা সানচোকে রাখার জন্য রাখেনি, ওরা ভাবছিল যে সানচোকে আমরা 120 মিলিয়নে সেল করবো, এই জন্য ওরা রাখছে। এমন না যে আমরা ওরা সানচোকে এই কারণে রাখতেছে যে বুন্দেশ লিগা জিতার জন্য। আমাদের কালচারটা বেশি ডিপেন্ড করে যে ডেভেলপমেন্টের চেয়ে আমাদের সাকসেস বেশি লাগবে। এখন আপনি যদি এখন জিদানকে এই ফ্রি লাইসেন্স দেওয়া হয় যে এই এক সিজন তুমি প্লেয়ার ডেভেলপমেন্ট করো, শেষমেশ যদি আমরা সেকেন্ড থার্ড ফোর্থ হই, প্লেয়ার ডেভেলপমেন্ট হোক, প্লেয়াররা ভালো খেলুক, শেষমেশ কিন্তু জিদান যতই পেরেস প্রমিস করুক তুমি প্লেয়ার ডেভেলপমেন্ট করো, ম্যাচ সিজন শেষে জিদান হলো স্যাক হবে। সোলারি কে নিয়ে আমরা এত খুশি, সোলারি ট্যাকটিক্যালি এভারেজ থাকলেও সোলারি কে নিয়ে আমরা এত খুশি যে সোলারি এত প্লেয়ার কে চান্স দিচ্ছিল, রিগুইলন কে চান্স দিচ্ছিল, লরেন্তে কে চান্স দিচ্ছিল, কিন্তু শেষমেশ সোলারিও কিন্তু টিকে নাই। কারণ হলো আমাদের শেষে হলো এন্ড প্রোডাক্টটা সবসময় রিয়াল মাদ্রিদে চায়, আমাদের কালচারই এটা।
না, প্রবলেম তো প্রবলেম তো আপনার চান্স দেওয়ার জন্য না, প্রবলেম হচ্ছে চান্স না দিয়ে সেল করার জন্য।
স্টাইল স্টাইল নিয়ে বলতেছো আর কি। আমি একটু এখানে একটু ইন্টারাপ্ট করি, আমরা যে কালচারটা নিয়ে বলতেছি, অ্যাকচুয়ালি আসলে কি এটা আমরা কালচার সেট করে ফেলছি যে আমরা ইয়াং প্লেয়ার ডেভেলপ করতে চাচ্ছি? ব্যাপারটা কিন্তু মানে আমার কাছে আমার ইয়ে থেকে মনে ব্যাপারটা এরকমও না। এরকম আমি বলি, 2001 অথবা 2002-তে, আচ্ছা একে জিদান আসলো, তারপর আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিতলাম, এরপর থেকে জিনিসটা শুরু হলো যে গ্যালাকটিকোস 1 প্রজেক্ট যখন চলে, তখন ক্রিশ্চিয়ান প্যাভন নামে একটা প্লেয়ার ছিল আমাদের, ইয়ার কি বলে আমাদের কি নাম, ফ্যাব্রিকা লাগালা ক্যাস্টিয়ার। হ্যাঁ, তো ক্যাস্টিয়ার থেকে প্যাভনকে হচ্ছে প্রমোট করা হয়েছে। তো ওই সময় একটা জিনিস চালু হইলো, এই জিনিসটাকে একটা নাম দেওয়া হয়েছিল যে জিদান ই প্যাভন, যে একটা করে আমরা সুপারস্টার সাইন করব, একটা করে আমরা ইউথ একাডেমির একটা করে প্লেয়ার ইন্ট্রিগেট করবো ইয়াতে টিমে। ওই পলিসিটার নাম দেওয়া হয়েছিল জিদান ই প্যাভন, একটা সুপারস্টার একটা ইয়া। এখন আমরা যে এখনকার যে সেট আপ গুলা নিয়ে বলতেছি, যে তরুণ যে প্লেয়াররা আসতেছে তারা হচ্ছে আমাদের সেট আপ, হুইচ ইজ ট্রু, আমাদের সেট আপ এর সাথে যাচ্ছে না। প্লেয়ার গুলো আমরা একটু দেখি, রড্রিগো, ভিনিসিয়াস, রেনার, তারপর হচ্ছে আপনার মিলিতাও। এই আমি বলতে চাচ্ছি যে আন্ডার 20 যে প্লেয়ার গুলো মোটামুটি 40-50 দিয়ে কিনছি, আপনি দেখেন এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি শুরু হয়েছে 2013-তে, আমরা যখন নেইমার কিনতে পারলাম। তো এইটা কতটুকু আমাদের ট্রান্সফার পলিসি ফুল চেঞ্জ হয়ে গেছে সেটা, নাকি কতটুকু হচ্ছে আমরা উই পেরে আমাদের প্রেসিডেন্ট উই একটা জিনিস মিস,
প্লেয়ারের তালিকা এইখানেই শেষ না। ধরো যে থিও হার্নান্দেজ আছে, ব্রাহিম আছে, আরো অনেক প্লেয়ারই আছে যারা রিয়েলে চান্স পায়নি।
আমি বিগ
মার্কোস
বিগ অ্যামাউন্ট বিগ অ্যামাউন্ট বললাম, 40-50-50-60 এই রেঞ্জে বললাম।
আমি 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 আসলে অ্যামাউন্ট না, আমি ইয়াং ট্যালেন্টের কথা বলতেছি।
থিওর ক্লস ছিল 24, তাকে 30 দিছে এক্সট্রা, 6 মিলিয়ন দিছে ক্লাবের রিলেশন ঠিক থাকার জন্য, তো এটাও খারাপ না বড়।
আচ্ছা হ্যাঁ, ওকে থিও, মানে আমি বলতে চাচ্ছি যে অ্যামাউন্ট গুলো হচ্ছে আপনার 40-50। তো আমার কাছে মনে হয় কি যে ওই একটা ইয়ে মিস করার পর থেকে আপনার যদি মার্কেটে ইউথ প্রসপেক্ট থাকে 6টা, ধরলাম যে এই মুহূর্তে 6 জন অ্যাভেলেবল আছে যে যারা ভবিষ্যতে সাইন করতে পারে, আমার কি এখন 6 জনকেই নিতে হবে? ব্যাপারটা তা না, আমি হয়তো তাদের মধ্যে থেকে 2 জনকে, এই 2 জনের যে আমি পিছনে যেটা স্পেন্ডটা করবো এটা পুরোটাই রিস্ক, যারা কিছুই না করতে পারে, এটা যদি আমাকে দেয় সেটা প্লাস পয়েন্ট। সে ফর এক্সাম্পল ভালভার্দের মতো বা ওদেগারদের মতো যদি না দেয় সেটা আমার, এটা একটা বাড়ানোর মতো, এটা আমার জাস্ট একটা পাইলট প্রজেক্ট ছিল। কিন্তু আমরা ওই নেইমারের সিচুয়েশনের পর থেকে আমরা যেটা করতেছি যে উই ডোন্ট মিস এনিথিং, যখন যেটা যেখানে মানে কুবোর যে ট্রান্সফারটা হয়েছে এটা তো মনে হয় না মাদ্রিদ এর আগে কোনোদিন এরকম করছে, যে বার্সার ইউথ একাডেমির একটা, ও তো বার্সার ইউথ একাডেমিতে ছিল, ওরে
হ্যাঁ
কেমনে কেমনে কি মার পেতে ফলা ওরে নিয়ে আসছে, আনবিলিভেবল ব্যাপার সবার। মানে মাদ্রিদ মরিয়া হয়ে গেছে এখন, যে একটা ইউথ প্রসপেক্ট আসবে ওইটার সাথে আমরা খেলাধুলা করব না, আনার চেষ্টা চরিত্র করবো না, জীবন দিয়ে দিবেন এটা হবে না। এবং সে যদি আপনার ব্রাজিলের হয় তাহলে তো এটা তো পেরেজের তো কথাই নেই, যে আমরা আরে একটা নেইমারের জন্য পাগল হয়ে গেছি আমরা।
হ্যাঁ, আবার
আমার কাছে মনে হয়
পেরেজের কিন্তু এরকম হিস্ট্রি আছে, এক সময় কিন্তু ওই যে তার হল্যান্ড প্রজেক্ট চলছে অনেক দিন, হল্যান্ড প্রজেক্ট ওই যে ডাচ
রাইট
প্রজেক্টের অনেক
এক্স্যাক্টলি
ইয়া
ডাচ
ছিল, পর্তুগিজ প্রজেক্ট ছিল এক সময়, আর্জেন্টাইন প্রজেক্ট ছিল, ও কিন্তু কিনা যখন তখন প্রজেক্ট
মাঝে
দেখতো,
মাঝে হ্যাঁ প্রজেক্ট দিবে। এখন যেরকম ফ্রেঞ্চ
একা
একটা প্ল্যান
এখন একা
থাকার
ফ্রেঞ্চ
কারণে
প্রজেক্টের আছে।
ভাই,
হ্যাঁ, তো ওর
পেরেজ
আবার
কিন্তু 2017
পেরেজ,
সালেই বলছে এই প্রজেক্টটা সম্পর্কে, মানে ওই বলছিল কি যে আমরা হলো ইয়াদের সাথে কম্পিট করতে পারবো না, সিটি মানে কান্ট্রি ওন ক্লাবদের সাথে কম্পিট করতে পারবো না, আমরা হলো ইপিএল এর ক্লাবদের সাথে কম্পিট করতে পারবো না, কারণ তাদের হলো ইয়ার জন্য আমরা হলো সুপারস্টার 170-180 মিলিয়নে কিনতে পারবো না, এটা হলো ওর কথা ছিল যে আমাদের এখন হলো সুপারস্টার বানাইতে হবে, এই জন্য আমরা এই প্রজেক্টের দিকে যাচ্ছি। কিন্তু সমস্যা যে আমরা এই
সুপারস্টার বানাইতে
প্রজেক্টের
হলে
দিকে যাচ্ছি,
তো ওয়েট করতে হবে তো তাহলে।
এই এই সমস্যা এইটাই ভাই, এই প্রজেক্ট
এবং
আর আমাদের হলো
এবং
কালচার
এবং
দুইটা
সবচেয়ে এবং
কন্ট্রাডিক্টরি।
সবচেয়ে বড়ই কি যে ইভেন আমার এখনোই হয় যে এটা একটু বলাটা একটু বেশি অড দেখা যায়, যেহেতু ইঞ্জুরির কারণে এখন তার এত ডান্ডারমাইন্ড করা ঠিক না, আমরা যদি হ্যাজার্ড এবং ভিনিসিয়াস দুইটা সাইনিং এর বদলে আমরা এক জোয়াও ফেলিক্সে সাইন করাইতে পারতাম, ও ছিল বেনজেমার পারফেক্ট রিপ্লেসমেন্ট, ও হচ্ছে
না
পিওর
এক্সাক্ট আসলে
স্ট্রাইকার না,
ট্রু ট্রু
পিওর স্ট্রাইকার না, বাট বেনজেমার মতো পজিশন বেসড, উইঙ্গার টুইঙ্গার সব মিলে একটা কমপ্লিট প্যাকেজ। হ্যাঁ, বাট জোয়াও ফেলিক্সের হয়েছে কি সে মানে রাইট প্লেয়ার এট রং প্লেস, কিন্তু এই সিজনে তারা খুব ভালো ইউটিলাইজ করতেছে, বাট এই প্লেয়ারটা আসলে রিয়াল ক্যালিবারের প্লেয়ার। এবং ওই যে রিনিয়ার, তারপরে আমি রড্রিগোর কথা না করি, কারণ এই কারণে রড্রিগোর ওই যে মামুন যেটা বললো ডিসিশন মেকিংটা এত ভালো, ও আজ হোক কাল হোক বড় কোনো ক্লাবে ভালো সাইন করবে, ওর মেন্টালিটি ইউরোপিয়ান মেন্টালিটি। বাট ওই যে হ্যাজার্ড ভিনিসিয়াস দুইটার বদলে এসেনসিও এই সবগুলার এক খালি করে যদি জোয়াও ফেলিক্সটা নেওয়া যায় তো রিয়াল
ক্লিক না
মারাত্মক একটা
করার
হবে।
কোনো কারণ দেখি না, ও এমন একটা প্লেয়ার, অ্যাডাপ্টেশন অ্যাডাপ্টেবিলিটি এত ভালো, ও ইয়ে করবে আর কি, ক্লিক করবে।
আরেকটা হচ্ছে যে আরেকটা যে জিনিসটা আমরা খুবই করতেছি, যে প্রসঙ্গটা আমরা হয়তো বা মডারেটর তুলতেই পারলো না, সেটা হচ্ছে ওডেগার্ডের এক্সক্লুশন। হ্যাঁ, আমি এখনো মনে করি যে আজকের যে লাইন আপটা নর্মালি যেরকম লাইন আপ থাকে, এতে এসেনসিওর জায়গায় ওডেগার্ড যদি থাকে ওটা দুইটা কাহিনী হয়, রাইট সাইডে যদি তারে রাইট মিডফিল্ডার বা রাইট উইঙ্গার হিসেবেও কিছুক্ষণ সে খেলে তাহলে ডিফেন্সটা স্ট্রেচ করতে পারে, তখন সেই ক্ষেত্রে দেখা গেল যে সেটা আসলে অনেকটা 4-4-2 কনভার্ট হইতে পারে। সে যদি একটু মাঝখানে আসে 4-2-1-3 মানে ট্রেকোয়ার্টিস্তা যে ফরম্যাটটা ওইটাতে যাইতে পারে, মানে একটা প্লেয়ার সে তার পজিশনের উপর বেস করে সে এই টিমটারে 4-3-3 থেকে শুরু করে 4-2-3-1, 4-4-4-3-1-2, 4-4-2 অনেক ফরমেশনে নিতে পারে। এখন এটার একটাই যুক্তি এখন আরো অন্তত 1 মাস পর্যন্ত, সেটা হচ্ছে এটা আমি একটা রিপোর্ট পড়ছিলাম যে ওডেগার্ডের যে ইঞ্জুরিটা ছিল সেই ইঞ্জুরিটা একটু অন্যরকম, সেটা উপর দিয়ে মনে হয় সেরে গেছে, সে ট্রেনিংও করতে পারে বাট এই ইঞ্জুরিটা রিল্যাপস হইতে পারে, যেহেতু জিদান একজন প্লেয়ার এবং সে এই ধরনের ইঞ্জুরি অবশ্যই অনেক দেখছে অনেক তার কো প্লেয়ারদের, একটু মানে ধীরে সুস্থে যদি ব্যাক করায় এটা খারাপ না, বাট এটা জানুয়ারি যাচ্ছে ফেব্রুয়ারিতেও যদি ওডেগার্ডকে এভাবে বেঞ্চে বসায় রাখে তাহলে বলতে হবে যে আসলেই আমাদের পলিসিতে এবং আমাদের ম্যানেজমেন্টের কোনো না কোনো সমস্যা আছে, কারণ এই একটা প্লেয়ারের এত পরিমাণ ভার্সেটাইলিটি, ওকে মাঠে রাখা মানে হচ্ছে ওর পজিশনের উপর বেস করে টিমের প্রতিটা
টেকনিক্যাল
মুহূর্তে তার
অ্যাডভান্টেজ
ফরমেশন চেঞ্জ হয়, মারাত্মক টেকটিক্যাল অ্যাডভান্টেজ। এখন হয়তো বা ইঞ্জুরির কারণে ইঞ্জুরির কথা বিবেচনা করে একটা না একটা কিছু সেবোটেজ দেয়া যায়, কিন্তু এটা যদি ফেব্রুয়ারির 15 তারিখেও গিয়ে দেখা যায় যে ওডেগার্ড বেঞ্চে বসে আছে, তার মানে বুঝতে হবে আমাদের ম্যানেজমেন্টের ওরে খেলানোর কোনো পরিকল্পনা নাই অথবা ইন্টিগ্রেট করতে পারে না।
না পরিকল্পনা না এরকম ম্যানেজমেন্ট এত বড় পরিসরের জানি না, বাট জিদান তো একদম ফার্স্টেই যে 2-3টা ম্যাচ আমরা খেলছি এরকম করে ফরমেশন চেঞ্জ করে ওদের গার্ডকে ট্রাই করছে। আমরা দেখছি যে আপনার 2টা স্ট্রাইকারের পিছে
ক্যাসেমিরো কে বেঞ্চ করে,
ক্যাসেমিরোকে বেঞ্চ করে গেল। সো আমার মনে হয় না যে, আমার এখন পর্যন্ত মনে হয় না যে ইন্টেনশনালি এটা করা হচ্ছে, হয়তো বা জানুয়ারির লাস্টের দিকে বা ফেব্রুয়ারির ফার্স্ট দিকে ইনশাল্লাহ আমরা ওদের গার্ডকে এরকম দেখবো। আর ওই
আমিও
ফ্লুইডিটির কথা
সেটাই বলছি যে কারণ কারণ ওর ইঞ্জুরিটা একটু অন্যরকম ইঞ্জুরি, যেটা আমি একটা ভালোভাবে রিপোর্টটা পড়ছি যে মনে হয় ফুল সুস্থ বাট এটা রিল্যাপস করে।
আচ্ছা ওই স্ট্রেস ফ্যাক্টর বা কিছু একটা,
ওকে, সো প্রায় প্রায় কিন্তু সময় হয়ে আসছে, আমরা লাস্ট একদম ইয়ে নিয়ে বলি যে একটা নতুন নিউজ সম্ভবত আসছে, সম্ভবত রামোস ইজ ফিলিং ডিসকমফোর্ট, সো নাচো ইজ ওয়ার্মিং আপ। তো অনেকদিন পর আসলে রামোস এসে যদি আবার খেলতে না পারে এরকম একটা ইম্পর্টেন্ট ম্যাচে, তাহলে তো সমস্যা। সো এরপরে আচ্ছা, কিশোর চৌধুরী বলছে ইয়াং প্লেয়ার যদি ডেভেলপ করার লাইসেন্স না থাকে তাহলে এদের কেমন যাচ্ছে কেন? এটা
যতক্ষণ
সিডি
আলোচনা
ক্লাব,
করলাম,
হ্যাঁ এটা তো এতক্ষণ হয়েছে। তো ওকে, প্রেডিকশনটা হয়ে যাক, যেহেতু প্রায় খেলার সময় হয়ে আসছে। আমরা আসলে সময় আসলে প্রথমে মনে করছিলাম 1.5 ঘন্টা অনেক, পরে দিয়ে এখন তো দেখছি সময় আসলে কমে গেছে, তো আর একটু আগে শুরু করলে ভালো হতো। তো
এই
প্রেডিকশন,
ইয়ে
কৌশিক,
রামোস,
কৌশিক বাবু,
রামোস যদি
হ্যাঁ
না থাকে মামুন কি এখনো 3-0?
ভাই, আই ওয়ান্ট টু চেঞ্জ মাই প্রেডিকশন,
হ্যাঁ
রামোস
হ্যাঁ
নাই
বল
মানে
বল
আমি এটা বলে,
3-0, সেম প্রেডিকশন মামুন,
বাট না, ও কি নাই কনফার্ম খেলবে না?
এটা
না খেলবে না,
বুঝতেছি না। আচ্ছা
তাইলে এ
ওকে,
নাচো উইল
নাচো
স্টার্ট
উইল স্টার্ট,
খেলবে না, তাইলে ও
ওকে
1-0 জিতবো, জিতবো ইনশাল্লাহ জিতবো 1-0।
আমি
আচ্ছা, টু
আমি
ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান ফাইনাল, 2-1
কি জিতবে
আমি
নাকি?
নাচো থাকা কালী ইয়ে রামোস রে রাখা অবস্থায় চিন্তা করছিলাম 2-1, এখন 2-2 এক্সট্রা টাইম উইনার।
ঠিক আছে ইনশাল্লাহ
ওকে হ্যাঁ এটা ভালো।
ইনশাল্লাহ
ওয়াসিফ,
2-1।
আচ্ছা ওকে, সো বেসিক্যালি রিয়াল মাদ্রিদের জেতার কথা, কারণ প্রথম কথা হলো মেন্ডি স্টার্ট করতেছে, তার এখনো হারার রেকর্ড নাই। সো তারপরে হচ্ছে আর নাচো স্টার্ট করছে, নাচো সম্ভবত এখনো হারে নেই, বা ম্যাক্সিমাম মনে হয় একটা হারছে। তো আমার মনে হয় রিয়াল 2 নিলে জিতবে।
গুড, সবাই 4 জনই প্রেডিক্ট করতেছি জিতবো ইনশাল্লাহ জিতবো।
এই আর সেন্টার ব্যাক নিয়ে আসলে আর একটু অ্যাড করতে চাইছিলাম, এখানে একজন লিখছে যে রুবেন ডায়াসকে কেন কেনা হয় নাই। তো এটা নিয়ে এখন যেমন এখানে কিছু কিছু আছে যে জুলস কুন্ডে, সে রামোসের মতো তাকে নিয়ে কিছু বলে নাই, পাও তোরেস, পাও তোরেস আমার খুব পছন্দের একটা ডিফেন্ডার টু বি অনেস্ট।
ভাই শুনেন, একবারে একবারে সংক্ষেপে একটা জিনিস ই করেন, রামোসের রিপ্লেসমেন্ট হওয়া সম্ভব না, আমাদের
না
দরকার হচ্ছে ভারানের রিপ্লেসমেন্ট। আমরা চাইছিলাম হচ্ছে ভারানে রামোসের জায়গাটা নিবে, যেরকম ভাবে পেপের জায়গা রামোস ভারানে নিছে, এইভাবে একটা ধারাবাহিকতা থাকবে। আপনি রামোসের ডিরেক্ট রিপ্লেসমেন্ট চাইলে এখন আপনার লিভারপুল থেকে ভ্যান ডাইককে কিনতে হবে, এছাড়া বিশ্বে আর কোনো রিপ্লেসমেন্ট নাই যার পক্ষে রামোস হইতে পারে। এই রামোস আজকে রামোস হওয়ার আগে প্রচুর ভুল করছে, আমরা যারা মোটামুটি আগে থেকে খেলা দেখছি আমরা ওর অনেক ভুল দেখছি, অনেক লাল কার্ড দেখছি, অনেক কিছু দেখছি, দেখার পরে সে আজকের অবস্থানে আসে। হ্যাঁ, এখন একটা কথাও সত্য যে রামোস সেই লাস্ট জেনারেশনের সেন্টার ব্যাক যারা মোটামুটি ওই যে ভিদিজ ফার্দিনান টাইপের একটা এটিচিউড ধারণ করে। এখন যে সেন্টার ব্যাক গুলো আসে বল প্লেয়িং সেন্টার ব্যাক, আপনি বিশ্বাস করেন আর না করেন, আমরা ওই ছোট থাকতে যে সিরিয়ার যে আমলে খেলা দেখছি ওরা ওইখানে বেঞ্চেও বসতে থাকতে পারতো না, এরা এত ফ্রেজাইল সেন্টার ব্যাক, ঠিক
ইগোর
আছে
করে
সত্যি কথা ওদের কোনো ই নাই, তো ওই
তখন
ধরনের
তো বল
সেন্টার
প্লেইং
ব্যাক
এর
আসলে পাওয়া
টেনশনই ছিল
যাবে না।
না।
হ্যাঁ, ইভেন ইভেন ওই যে ডিলাইটের অবস্থাও এখন জুভেন্টাসে খুব একটা ভালো না, মাঝে মাঝে খুব ভালো খেলে মাঝে মাঝে খারাপ খেলে, এখনকার প্লেয়ার এইরকমই। হ্যাঁ, গোলকিপারদেরকেও বল প্লে করতে হয়, ওদেরও বল প্লে করতে হয়, ডিফেন্সের চেয়ে ওদের এখন পাস দেওয়ার দিকে অ্যাটিচিউড বেশি থাকে। তো এইগুলো আসলে ওই এর তুলনামূলকভাবে ওই যে যে কয়েকটা নাম আছে যেগুলো সবাই আমরা বলতেছে শুনতেছি, হ্যাঁ এইগুলোর মধ্যে থেকেই কেউ না কেউ একজন রিয়ালে ঘুরে ফিরে আসবে, এটা হচ্ছে কাহিনী। বাট রামোসের রিপ্লেসমেন্ট হওয়া কারোর পক্ষে সম্ভব না, ঠিক যেমন ভাবে আমরা জাবি এলোনসোর কোনো রিপ্লেসমেন্ট পাইনি বাট আমরা মডরিচরে পাইছি, আমরা হয়তোবা কোনো রামোসের ডিরেক্ট রিপ্লেসমেন্ট পাবো না, বাট আমরা যেহেতু একটা বড় ক্লাব একটা ভালো সেন্টার ব্যাক পাবো। ইতিহাসে কখনো এমন হয় নাই যে রিয়ালের সেন্টার ব্যাক প্লেয়ারটা দুর্বল ছিল, সুতরাং এখনো সেটা হবে না, বাট সরাসরি আমরা রামোস পাবো না।
আমি একটা জিনিস অ্যাড করতে চাবো শেষে, যে আজকে যেমন নাচো স্টার্ট করছে, আমি অ্যাজ এ ফ্যান আমি চাবো যে ট্রানজিশন পিরিয়ডে নাচোর নাচোর ওভার মিলিতাও স্টার্ট করুক, বা যে কোনো পজিশনে মিলিতাওকে আমি দেখলে বেশি খুশি হব নাচোর উপরে খেলতেছে, কারণ নাচোর ফিউচার আর কতদিন রিয়াল মাদ্রিদে, 1 বছর 2 বছর, কিন্তু মিলিতাও যেই মানি, যেই পটেনশিয়াল বা যে ইয়ার জন্য আমরা কিনছি রিপ্লেসমেন্টের জন্য, কিন্তু সমস্যা এগেইন, সমস্যা সেম জায়গায়, আমাদের কালচার, আমাদের কালচার সাকসেস চায়, নাচো হলো একটা সিকিউর সিকিউর, মিলিতা হলো একটা রিস্ক। তো এখন সাকসেস আর যখন আমরা এখন কালচার আর ইউথ প্রজেক্ট দুইটার সাথে যখন কন্ট্রাডিকশন করবে তখন এরকমই হবে, দুইটাতেই ঝামেলা হবে, সাকসেসও ঝামেলা হবে, ইউথ হলো ডেভেলপমেন্টেও ঝামেলা হবে,
ইভেন
আমরা
রাইট
দুই
ব্যাক গুলো
নৌকার মাঝে পা দিয়ে রাখছি।
অনেক
তো
ম্যাচে আমরা এই যে ভাস্কেজ ভাস্কেজ রে খেলাই, তো মিলিটাও তো আপনার রাইট ব্যাকও তো খেলে আসছে, ওইখানে কেন না? তাইলেই মানে ট্রাই করানো যায় আর কি।
ওকে, সো প্রায় শেষ দিকে, নতুন নিউজ হলো রামোস ফেস ডিসকমফোর্ট, বাট আফটার টকিং উইথ দি ক্লাব ডক্টর সি ডিসাইডেড টু প্লে, মানে ইনজেকশন নিছে মেবি। সো আমরা
না, এই এখানে একটু কষ্ট হইলেও খেলা উচিত, কারণ এই সুপার কাপে আমাদের ট্রফি জেতার সর্বশেষ মানে রিয়েলিস্টিক চান্স। হ্যাঁ, কারণ এছাড়া এছাড়া আর
কোপা দিলে
বাকি
তো কোনো
তিনটা
গুরুত্ব দেয় না।
কোপাডেলটা গুরুত্ব না, কোপাডেলটাতে জিততে হইলে আমাদের প্রতিটা রাউন্ডে খুব ভালো ভালো টিম পড়তে হবে। হ্যাঁ,
ও
এই
হ্যাঁ,
অ্যাটলেটিকো
নো প্রবলেম,
মাদ্রিদ, ও আচ্ছা অ্যাটলেটিকো মাদ্রিদ
অ্যাটলেটিকো
তো
মাদ্রিদ
চলেই গেছে,
নকআউট
এই
হবে।
যে ওই বার্সা, ভ্যালেন্সিয়া, প্রতিটা রাউন্ডে খুব বিগ ম্যাচ থাকতে হবে, তাইলে জিদান একটা
চান্স
শরীরে
আছে
একটা
আর কি।
জোশ পাবে। হ্যাঁ,
আমার
আর নাইলে ওই যে আর নাইলে আমরা হারবো, এই যে মায়োর্কা, ওসাসুনা, এগুলোর সাথে হারবো। লালিগাতে
নেক্সট
থার্ড, এই
নেক্সট ম্যাচ
লালিগাতে
জেতা
থার্ড
উচিত।
এরা ভাই লাগে লেখে রাখেন, ঠিক আছে? আর চ্যাম্পিয়ন্স লিগ একটা মামুন তো চ্যাম্পিয়ন হয়েছে, বাকিটা আমরা দেখবো না, সমস্যা নেই।
না, কোপা দেল রে তো ড্র
মামুনের
হয়েছে রাউন্ড
প্রেডিকশনের
অফ
উপর
থার্টি
বিষয়
টু
আর কি। আমি আমি বায়ানরে চাচ্ছি নেক্সট ইয়ারতে। আতালোনাকে তো হারায় ছাড়াচ্ছি 7-0, আর নেক্সট ইয়ারতে
এটা
আমি বায়ানরে
বেশি,
চাচ্ছি।
এই
অনেক
ড্র, ওই যে
7-0 ভাই বেশি হইলো না ভাই,
কোপাডেলের,
0 আর চার
ইয়ে
শূন্য দুই
সরি,
লেগ তো ভাই,
ওই শেষ ষোলো, শেষ ষোলো ড্র হওয়ার পরে আটলান্টার খেলা দেখছো?
সমস্যা নাই, কি তো ভাই হাজার দিবে, তিনটা দিবে হাজার, বেনজামা দিবে বাকি।
আচ্ছা সো
আচ্ছা বুঝছি,
হচ্ছে
রাত হয়ে গেছে
কোপাদেলের নিয়ে একটু কথা হয়েছে, সেটা হলো যে
ম্যাচ শুরু হয়ে গেছে ভাই।
কোপাদেলের তো ড্র হয়েছে রাউন্ড অফ 32, রিয়ালের অপোনেন্ট হলো আলকোয়ানো, এরাও ক্লাবের প্লেয়াররা খুব খুশি রিয়াল মাদ্রিদের সাথে খেলতে পারতেছে, এটা দেখে ভিডিও দেখছি তো।
প্রতিবারই তো হয়,
তো
পরে যে এলকরকোনো, এলকরকোনোর সাথে যে পেল লেগ দিতে হচ্ছে
আলকোয়ানো,
8-2,
ও হ্যাঁ ওইটা,
আলবেরেরা। হ্যাঁ, আরে কি অবস্থা, পেলেগ্রিনি হাইরে আসলো না?
ওরাও খুশি হয়েছিল
হ্যাঁ,
নয়
ওরাও
দশে
খুশি
নয়।
হয়েছে, সবাই সবাই খুশি হয়, কিন্তু
এখন কি কারণে খুশি হচ্ছে এটা আমি
হুম
বুঝতেছি না।
না। আচ্ছা,
ওকে
আমরা আমরা 2টা বাজে তো
খেলা
হুম
শুরু
হুম
হয়ে গেছে, তো
খুব বেশি
টাটা, আর রামোস খেলবে না, আচ্ছা এটা পুরা নিউজ, রামোস খেলবে, তো ওকে বাই
খেলবে,
বাই, আলা মাদ্রিদ।
ঠিক আছে। হুম, সমাপ্ত।